Royal Tiger Dream presents Jaha Bolibo, Sapto Bolibo, Recharge Yourself. Bhul Shuddho Miliyei Manush. Apni Jokhon Bhul Koren, Apnar Bibek Tokhon Ghumiye Thake. Jodi Keu Na Jane, To Bibek Jane, Apni Koto Boro Bhul Korechen. Poribar, Somaj, Rashtro, Apnake Shasti Na Dileo, বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান, বিবেকের আদালতে সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।
আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রয়্যাল টাইগার ড্রিম প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিবতে। আমি আরজে কিবরিয়া এই মুহূর্তে আপনার সঙ্গী এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। শুরুতেই আমরা জেনে নেব আজকে যাহা বলিব সত্য বলিবর মঞ্চে কে রয়েছে। আমরা প্রথমেই জানবো মঞ্জুর কাছ থেকে। সাউন্ড এডিটর মঞ্জু আমাদেরকে জানিয়ে দেবে কে রয়েছে আজকে যাহা বলিব সত্য বলিবর মঞ্চে।
রয়্যাল টাইগার ড্রিম প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
ধন্যবাদ কিবরিয়া। সত্য বলার মঞ্চে আমাদের আজকের অতিথি কাঞ্চন। 25 বছর বয়সী কাঞ্চন এসেছেন ময়মনসিংহ থেকে। কাঞ্চনরা 4 বোন 2 ভাই, এর মধ্যে সবকিছু শেয়ার করেন ছোট বোনের সাথে এবং ছোট বোনকে তিনি অনেক বেশি ভালোবাসেন। একসময় স্বপ্ন দেখতেন দেশের বাইরে যাওয়া, আর এখন স্বপ্ন দেখেন ছোটখাটো একটি ব্যবসা করবেন। ক্রিকেট তার প্রিয় খেলা, আর প্রিয় খেলোয়াড় হলেন সাকিব আল হাসান, মুস্তাফিজ আর মাশরাফি বিন মুর্তজা। আর 10 জন বাঙালির মতো তার প্রিয় খাবার ডাল ভাত। কাজে কর্মে সব সময় মানুষকে সাহায্য করার চেষ্টা করেন, মানুষের ক্ষতি হোক এমন কিছু থেকে সব সময় দূরে থাকেন। এত কিছুর পরেও কাঞ্চন আজ কি বলতে এসেছেন তা শুনতে চলুন আর যে কিবরিয়ার কাছে।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
কাঞ্চন রয়েছে আজকে প্রিয় শ্রোতা রয়্যাল টাইগার ড্রিম প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব মঞ্চে। লাখো জনতার মুখোমুখি হবে সে, ময়মনসিংহ থেকে সে আমাদের এই যাহা বলিব সত্য বলিবতে এসছে। কাঞ্চন, প্রথমেই আপনাকে ধন্যবাদ দিব যে আপনার শরীরের এরকম একটা অবস্থা আমি দেখতে পাচ্ছি যে পুরো শরীরটা এক অর্থে এক ধরনের ব্যান্ডেজ করা, এবং আমরা জানি যে আপনার শরীরে একটা মারাত্মক অসুখ হয়েছে। এই অবস্থায়ও আজকে আপনি লাখো মানুষের সামনে এতক্ষণ জার্নি করে, প্রায় সারাদিন জার্নি করে আজকে আপনি লাখ লাখ মানুষের সামনে যাহা বলিব সত্য বলিবতে নিজের জীবনের ভুল কিংবা অপরাধ আমরা যাই বলি না কেন আজকে এখানে কনফেস করতে এসেছেন। আপনার এই বিবেকটি কে জাগিয়েছে?
আসলে মূল কথা হচ্ছে আপনাদের এই রেডিওর থেকেই আমার বিবেকটি জাগছে। আমি এখন শুনি, অনেকদিন আগে থেকে শুনি, কিন্তু অনেকদিন আগেই বলতাম কিন্তু বলার সুযোগ পাই নাই, এবং কি আগে এত কিছু বুঝি নাই, শুনতে শুনতে বুঝতেছি। যেমন ওইখান থেকেই আমার বিবেকটি জাগছে যে আমিও আমার মনের যে বেদনা কিংবা মনের যে একটা আবেগ এইগুলো বলবো, যে আমি যে ভুল করছি আমার মতন এই ভুল যাতে আর কেউ না করে।
ওকে, প্রিয় শ্রোতা, আমরা দেখলাম যে এই অনুষ্ঠানটি স্বয়ং কাঞ্চনের বিবেকবোধকে জাগিয়ে দিয়েছে। কি সেই ভুল, কি সেই অপরাধ, সেটা আমরা অবশ্যই আপনাদের সামনে তুলে ধরব। আরো একজন কাঞ্চন আজকে এখানে অপরাধীর কাতারে দাঁড়াবে, এই অর্থে যে তার মতো করে ভুল কিংবা অপরাধ যেন আপনার জীবনে না ঘটে। 151তম পর্ব থেকে সবাইকে আরো একবার স্বাগত। অনুষ্ঠানের শুরুতেই কনফার্ম করছি, এবারও থাকছে SMS পোল এবং ডক্টর তাজুল ইসলাম, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর, যিনি আমাদের সঙ্গে বরাবরের মতোই থাকবেন। আপনাকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই আমাদের এই অনুষ্ঠানটিকে একেবারে শুরু থেকে এখন পর্যন্ত আপনার যে মূল্যবান কাউন্সিলিং সেটা আপনি করে যাচ্ছেন এবং আপনার কথা শুনে অনেক অনেক বিভ্রান্ত দিকের সন্ধান পেয়েছেন, ভালো পথের সন্ধান পেয়েছেন। ডক্টর তাজুল ইসলাম, আরো একবার ওয়েলকাম এবং ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আশা করছি কাঞ্চনের জীবনের অপ্রিয় সত্যগুলো শোনার পর আপনি আপনার বিশ্লেষণাত্মক যে জ্ঞান সেটা আপনি তুলে ধরবেন। ওকে প্রিয় শ্রোতা, আমরা শুরু করছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব মূল পর্ব। কাঞ্চন, আমরা একেবারে ছোটবেলা থেকে শুনতেছি আপনার কাছে, একবারে ছোটবেলা যেখান থেকে আপনার মনে আছে বলুন।
আমার যখন বয়স 10-11 হবে, একটু বড় হয়ে গেছি, তো এলাকার ফলোগান, আমাদের গ্রামের ফলোগান তো বেশি একটা লেয়ার দিকে আগ্রহ নাই।
আচ্ছা,
তো আমিও খেলার নেশা বেশি, ক্রিকেট খেলার নেশা, ফুটবলের নেশা, তেমন একটা লেয়ার যায় না। ওই স্যারেরা বাড়ি মারে এগুলো দেখে আই, অন্যরে বাড়ি মারলে আমি নিজে দেখে আই মাদ্রাসা থেকে একদিন গেলে আর।
ছোটবেলা থেকে কি আপনাকে মাদ্রাসায় দিয়ে দিয়েছিল?
জি, মাদ্রাসায় দিয়েছিল। তো মায়ের দূর করে দেখি আরেকদিক দিয়ে মায়ের দিয়ে করতেছে, আরেকদিক দিয়ে দরজা দিয়ে দেখি আমি আস্তে আস্তে আবার চলে আসি। তো আবার মাদ্রাসায় দিছে, তো আমি আবার আরেকদিন একটা বাড়ি মারছে, হুজুরে বেদবি করছিলাম, এক ছেলের সাথে ঝগড়া লাগছিলাম, বাড়ি মারছে, তারপর মাদ্রাসা থেকে আবার এই যে পালাই আসি আর যাই না। এইভাবে গেল আরো 2-3 বছর মতন গ্যাপ। গ্যাপ যাওয়ার পরে প্রাইমারি স্কুলে ভর্তি হই আমার নানার বাড়িতে। নানার বাড়ি আমার বাড়ি বেশি একটা দূর না, পাশাপাশি। তারপর ওইখানে 1-3-4 পর্যন্ত ভর্তি। আমি যখন ক্লাস 3 পড়ি তখন আমার রোল ছিল 4। আমার যখন পড়ি তখন আমার রোল ছিল 3। তখন একটু বড় হয়ে যাই, প্রায় আমার বয়সটা হয়ে যায় 15-16 বছর এরকম হয়ে যায়।
ক্লাস 4 অবস্থায় আপনার এত বছর হয়ে যায় কিভাবে আমি ঠিক বুঝলাম না।
ওই যে প্রথমে 10-11 বছরে স্কুলে গেছি আর 6 মাস একটা মাদ্রাসায় পড়ছি, কোনদিন গেছি কোনদিন গেছি না।
মানে 10-11 বছর বয়সে আপনি স্কুলে গেছেন, এত এত গ্যাপ দিয়ে স্কুলে গেছেন কি কারণে? যেখানে বাচ্চারা 5 বছর বয়সে স্কুলে যায় আপনি এত বছর পরে কেন গেলেন?
মা বাবারও তেমন একটা গ্রুপ দিচ্ছে না, আমি নিজেও গেছি।
আপনার বাবা কি করতো?
আমার বাবা কৃষি কাজ করতো, আমার অনেক আদর করতো, আদর করে কোনো কাজ করতে দিত না, লেখাপড়া করলে করলাম না করলে নেই, তেমন একটা গুরুত্ব নেই।
আচ্ছা, মানে লেখাপড়াটাকে তেমন একটা গুরুত্ব দিত না। আচ্ছা, তো এই বাবার কৃষিকাজ দিয়ে আপনাদের পরিবার চলতো? তাহলে কিভাবে ম্যানেজ করতো?
চলতো আমার ছোট ভাইকে, একদম আমার যে বড় ভাই ওরেও কাজে লাগাই দিছে, কৃষি কাজে লাগাই দিছে, আমার বাবাও করে।
মানে কি মানুষের বাড়িতে গিয়ে আপনারা কাজ করতেন?
জি জি, মানুষের বাড়িতে গিয়ে কাজ করি, তারপর বাইরে আব্বাই করে বাড়িতে কাজ, নিজের জমি মানুষের জমি চড়ু করে, আর আমার বাইরে করে মানুষের কাজ করে, অন্য কাছ থেকে কিছু টাকা পয়সা আনলে এগুলো দিয়ে কোন মতনে গুরু টুরু পালাইয়া
কোন রকমের সংসার চলে।
তখন আমার যখন রোল নম্বর 4-4 উড়ি, তখন 6 মাসের একটা পরীক্ষা হয় প্রাইমারি স্কুলে। পরীক্ষার 2 মাস আগে আমি কিছু আমার এলাকার পোলাপানের সাথে মিশে যাই। এলাকার পোলাপান বলতে ওরা আমার বাড়ির পাশে এই বাড়ি, তো ওরা এমনিতে বেশি একটা খারাপ হোক না, ওরা করে কি বাজারে যায়, বাজার আমাদের এলাকার বাজারে হচ্ছে সিডি চলে, মানে সিডি টিভি চলে, এগুলা সন্ধ্যার থেকে সারা রাত 11-12 পর্যন্ত এরকম ভাবে চলে। ওরা কি করছে, কিরে বাজারে যাবি? বেশি না, আমি তো পড়ি দেখো, আরে আর যাই না বাজারে যাই। তখন গেলাম, এই একদিন 2 দিন যাইতে 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 আমার এদিক দিয়ে পরীক্ষার সময় রইল আর 10 দিন। তখন স্কুলেও যাই না, পড়াশোনাও করি না, এভাবে আমার মানে পরীক্ষার একদম কাছাকাছি আয়া করছি ভাই। পরে আরেকদিন 2টার পরে বাড়িতে আইসি, 3 দিনেও 10টার আগে বাড়িতে আই না, তো 12-1-2 এরকম ভাবে আসি। আরেকদিন টেবিলে আমার আম্মায় ভাত লুগায় রাখছে, তখন ভাত পিজেলায় যখন ভাত খাইতেছি, আমার আব্বাই কি করছে, আস্তে আস্তে বিছানে তুলতে একটা লাড়ি নিস, লাড়ি নিয়ে আয়া এমনি আমার হাতটা মারা ধরতেই আমি কি করছি, আব্বার হাত থেকে মুসুরা দিয়া খাড়ের নিচে গিয়ে। তখন আব্বা কইতেছে, এই কই গেল রে কই গেল, আমি তো পলাই চুপ করে পলাই রেখেছি আর কোনো কথাবার্তা কইনি। তখন আম্মা কইতেছে, গেছে গেছে কই দিন গেছে গেছে। আমার আব্বা আমার দেখছে, দেখি কইতেছে কই গেল, কিছু কয়টাই নেই। তারপর পরীক্ষা আইলো, পরীক্ষা দিতে পারাইলো।
মানে বাবা এরকম করছিল কেন, শাসনটা কেন করতেছিল?
শাসনটা করছিলাম এই যে রাত্রের বারোটা একটা দুইটা তিনটার সময় আসি।
এই সময়টাতে কি করতেন? বারোটা একটা দুটো তিনটা পর্যন্ত
এই সময়টা মানে ছবি দেখতাম।
কি ছবি দেখতেন?
ছবি দেখতাম ওই যে এই সময় তো মান্নার ছবি চলতো,
বাংলা ছবিগুলো দেখি,
বাংলা ছবিগুলো দেখতাম। তারপর কিছু হালকা পাতলা আমি বিড়ি গেট খাই, টেডু আমার সাথের যে প্লবন গুলো ওরা খায়, টেডু কোনে দৌড়া ওই বিড়ি গেলে বলে মাত বড় হবে কয়েক বিড়ি। তারপর আমি হঠাৎ করে স্কুলে যাই না, আমার ছবির নিশাটাও বেশি জায়গা গিয়েছে গা, আর যে বিড়ির নিশাটা এটাও ঠিক মতনে জায়গায় দিছি। এখন তো বিড়ির নিশা কাওয়াইতে 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 ওরা এখন আর বিড়ি আমার দেয় না, এখন আমার নিজের কিনে গাইতে হবে এমন একটা নেশায় পড়ে গেছি গিয়ে। বিড়ি শুধু বিড়ি, অন্য কিছু দেয় না, আর অন্য কিছু আমি খাইও না, মানে আমার নিজেরই কিনে গাইতে হবে। এখন পরীক্ষা গেল, পরীক্ষা যাওয়ার পরে তো স্কুলে যেহেতু যাই না, প্রায় তিন মাসের মতন গ্রেপ করেছে গা। ওরা একদিন আমাদের যে স্যার, স্কুলের স্যার আমাদের বাড়িতে আসছে, বলছে যা হয়েছে না হয়েছে সম্পূর্ণ আমি দেখবো, তুমি স্কুলে চলো। হ্যাঁ, আমার মা বাপ বলছে যে আপনার ছেলের স্কুলে পাঠান, যা হয়েছে না হয়েছে সম্পূর্ণ আমি দেখবো। ও একটা ভালো ছাত্র, ও হঠাৎ করে কেন এরকম হয়ে গেল গা? অতীতে যা হয়েছে না হয়েছে সম্পূর্ণ আমি দেখবো, স্কুলে পাঠান। তো স্যারে কইল, মা ভাই হোক অনেক পারান টান দিল, যাই না, একটু বড় হয়ে গেছি গে, মা ভাইয়ের কথা একটা খুব একটা বেশি একটা শুনি না, তো যাই না যাই না যাই না। মা ভাই পারাইতেছে, মানুষদের বুঝাইতেছে। হ্যাঁ, আরেকদিন দিল আমার ভাইয়ে আর আমার আব্বাই দিছে, এমন পারানি দিছে মানে গলার বাহিনী। তখন আমি রাত কইরা চলে গেছি ইয়াতে, আমাদের বাড়ির থেকে দু তিন কিলোমিটার দূরে বাজার আছে, সেখানে আসছি। আসার পরে যে আমি ভাবছি যে আমি ঢাকা শহরে চলে আসছি, এতগুলো
বাজার বাজার দেখে ঢাকা শহরে চলে আসছে,
বুঝতে পারি নাই যে এটাই ঢাকা শহর না এটা বাজার। বিল্ডিং সিল্ডিং আছে, গরগোল ঘর আছে। তো আমি বলতেছি যে এক চাচারে দোকানে বসে, চাচা ইয়ারসাদরা কোন জায়গাতে? ইয়ারসাদ হচ্ছে আমার স্বাস্থ্য ভাই, ওরা সিলেটে থাকে শহরে। ইয়ারসাদরা কোন জায়গাতে হ্যাঁ ওই বাজারে আসে বলতে, ও কোন জায়গার এসাদ? বুঝে যে পূর্বগন্ধাতে থাকে। তো কি আবল তবল বলতেছে পূর্বগন্ধাতে? তো উনি আমার বুঝছি আমি এটা এই ঢাকা শহর আইছি না সিলেট আইছি না, ঢাকা শহর আইসা বলতেছি যে সিলেট না, ঢাকা শহর সিলেট না। তখন উনি আমার কথাবার্তা শুনা, তখন আমার কি করছে আমি সম্পূর্ণ জিজ্ঞাসা, আমার বাড়ি কই কি আসে বিষয় আমার ঠিকানা সম্পূর্ণ বলছি। বলার পরে দে উনি ওনার দোকান আছে মনিহারি দোকান, ওনার দোকান থেকে আমার একটা কেক দিছে, পানি দিছে, খাইলাম। ওনার নাতি আছে একটা, নাতি রেখে আমার বাড়িতে নামাইলো, বার্তা দিল যে বিস্তারিত দিগাইলো।
এটা আসলে কোন জায়গা ছিল?
এটা হচ্ছে নান্দাইল রোড,
মানে আপনাদের বাড়ির থেকে
তিন কিলোমিটার
উত্তরে
আছে। অনেক সুন্দর, অনেক ভালো, অনেক মনের মানুষ, একটা মেয়ে আছে স্কুলে পড়ে। হ্যাঁ, মেয়েটার বয়স আর আমার বয়স মোটামুটি সিমসিম হইব, আর নাতিটার বয়স আমার তো মনে হয় দুই চার পাঁচ বছর ছোট হবে। তো ওরা সাথে আড্ডা টাড্ডা মারি, মজা টজা করি, কথাবার্তা কই, ওরাও ভালো জানে আমিও ভালো জানি, কথাবার্তা কইতেছি। তো উনি সবকিছু জানলো যে তুমি এরকম কেন করলা, হ্যাঁ এই সেই, যে তুমি স্কুল থেকে এভাবে কেন আসলা আমার বুঝাইতেছে। ওনার বাড়ির পাশে একটা হাই স্কুল আছে, বলতেছে তুমি প্রাইমারি স্কুলটা শেষ করে তুমি চলে আসো, তোমাকে আমি এখানে হাই স্কুলে ভর্তি করে দিব। বলছে না আমি আর লেখাপড়া করবো, লেখাপড়া যখন করবো না কইছি। তখন উনি কি করছে, ওনার একটা ক্ষেত কাটা লাগবে, ধান ক্ষেত অনেক বড়, কামলা পাইতেছে না। তো আমার দিয়ে আমার জীবনের প্রথম, আমার বাবাও আমার কাজ করতে কয় নাই, আমার এতটুকু বয়সে আর আমি আমার জীবনে এই কৃষি কাজ করছি না। তো ওনার বাড়িতে গিয়ে আমি ফার্স্ট একটা কাছি নিয়ে গিয়ে মুড়ি কাটতে গেছি। তখন যখন মুড়ি কাটতে পারি না, তখন ওনার ছোট ছেলেটা আমার গেলেই কাছে বেড়া বাটপার বাটপার ভিত্তে মারে বেড়া হয়েছে, তখন ডাঙ্গার তারস না। বললাম বেটা দুধু কাম করে দুধু 500 টাকা রোজ কামাই তারবি, তখন কাম করতে রস না। তখন আমার মনে মনে একটু রাগ। তারপর উনি আমার বকাশে করতেছে, আমি কিছু কই না। তখন চাষা শুনছে, চাষা শুনে বলতেছে এই ছেলেটা বকাঝকা করবি না, এরকম কিছু করবি না। তখন আমি সারাদিন কাজ করলেও যে ওনার যে একটা বড় ছেলের বউ আছে কিংবা ওনার একটা মেয়ে আছে, একটা নাতি আছে, ওনার সাথে দিনের বেলা কিংবা রাত্রের বেলা গল্প করলে আমি একদম সারাদিন কি করছি না করছি এগুলো আমার মনে চায় না, সব ভুলে যাইয়া আল্লাহ ফরাই মানে মনটা চাই না। তারপর এভাবে দিনকাল যাইতেছে, গরুর কাজ টাস কাটি, ওনার বাড়িতে টুকটাক কাজ টাস করি, হ্যাঁ এভাবেই দিনকাল যাইতেছে, বাজারে যাই ওনার বাড়ির পাশেই বাজার। এভাবে থাকতে 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 23 দিনের মতন ওনার বাড়িতে ছিলাম। আরেকদিন হঠাৎ করিয়া এই রাস্তা দিয়া আমার এক বোনের জামাই, আপন বোনের জামাই, উনি রিক্সা চালায়, ওনার বাড়ির পাশেই রুট দিয়ে যাইতেছে, পরে আমার দেখছে, দেখে বলতেছে এই কাঞ্চন, কাঞ্চন নাহলে কাঞ্চন না তাড়াতাড়ি করো, রিক্সা আমার দেখে শুনবেন কারি তুমি রিক্সা করো, তোমার কি হয় যে আমার বন্ধু নয়, আপনার কি হয় যে আমার শালা, যেভাবে বাড়িতে গুসু করেছি, হ্যাঁ তো ঢাকা চলে যেতেছিল আমি এখানে ওরে রাখছি, ঠিক আছে তুমি বাড়িতে যাও তোমার আমি আবার নিয়ে আসবো। একদিন টাকার ফুরাই পরের দিন আমি গেছি, চলে গেছি আমাদের বাড়ির পাশে ফুটবল খেলা হয় সেখানে চলে গেছি, চাষা আর একজন আসছে, আসার পরে বাড়িতে দিই অনেক লোকজন
দিয়ে
আমার দেখতে আসছে, বলতেছে যে তুমি ভালো আছো, ভালো আছি আমি, তুমি অনেক খুশি, আমার বুঝাইতে চাইছি যে তুমি প্রাইমারি স্কুলটা শেষ করো, শেষ করার পরে দে যে আমাদের নান্দারুর যে হাই স্কুল আছে ওই হাই স্কুলে তোমার ভর্তি করে দেবো, সম্পূর্ণ যাবতীয় যা খরচ আছে সম্পূর্ণ তুমি গ্রহণ করবে।
এটা কে বলছে আপনাকে?
ওই চাচা বলছে।
চাচা মানে জি চাচার বাড়িতে ছিলেন?
জি
ওকে,
উনি বলছে।
উনি কি আপনার বাড়িতে গিয়ে সেটা বলতেছে?
জি আমার বাড়িতে বলতেছে। এখন আমার মন হলো গা যে সিগারেট খাইতেছি আর ওই যে সিডি দেখতেছি, হ্যাঁ ফুলাবান সিটে লেখতেছি, আরো যে 10-5টা ফুলাবান আছে, আমার বড় জিদি আমার ছোট জিদি হিডু লেখাপড়া করে না, আমি একটু লেখাপড়া করি ভালো লাগে না,
জি
ব্যাপারে ভালো লাগে না, তখনকার মন মনের কথা বলতেছি,
জি
ভালো লাগে না, তখন আমার বুঝায় না আমি লেখাপড়া করবো না করবোই না, আর উনি বলে গেছে লেখাপড়া করবা, যে আমি কথা দিচ্ছি ওনার সাথে লেখাপড়া করবো, তারপর লেখাপড়ার জন্য আবার চাপ। এখন আমার একদম ইচ্ছা হয় না লেখাপড়ার দিকে, মানে এই দেখতে গেল গা প্রায় 4 মাসের উপরে হয়ে গেল গা লেখাপড়া সারছি, এখন একদম ইচ্ছা হয় না লেখাপড়া করতে। এখন কি করলাম, আবার ওই চাষা আমার 200 টাকা দিয়ে গেছে, তুমি কিছু খাইও আর তুমি নিয়মিত স্কুলে যাও, তুমি তো এবার পড়ো পড়ো, ঠিক আছে এই যে আর একটা বসো, তাই ব্যাঙ্গেটি শেষ করে তুমি চলে আসবা, দরকার আমাদের এখানে খাইবা লেখাপড়া করবো, আর দুটো ফাঁকে ঢুকে পারো তাহলে একটু আর দু ব্যবসাটা দেখবা, এগুলো বলছে।
আচ্ছা আচ্ছা,
বলার পরে আমি বুঝতে পারছি ঠিক আছে আমার কথা রাজি আছে, তারপর বলতেছে আমার এই স্কুলে যাওয়ার জন্য, এই আর স্কুলে যাই না, যখন বিকালবেলা এই যে আমার যে ব্রিজে যারা বড় আসি তাদের সাথে চলাফেরাটা হয়ে গেছে আমার, বলতেছে কিরে কাঞ্চন বাজারে যাচ্ছি না, বাজারের তো সময় আছে গা চলে আস, মানে বলতেছে বাড়ির পাশেই ওই ছেলেটা খুব পাকনা, ছোটবেলা থেকেই খুব পাকনা, একটু লেখাপড়া করছে, ও খুব ক্রিমিনালি বুদ্ধি আছে,
শয়তানি বুদ্ধি। কি নাম ছিল?
ওর নাম ছিল পরি।
পরি
তো ওই কিন্তু আমার মূলত সিগারেট খাওয়াটা শিখেছে, আর আমার লেখাপড়ার ছাড়ার কারণেই ও সব কিছু, আর আমি যে সব কলাপানের সাথে চলাফেরা করি একটারও আমি চিনি না, চলাফেরা হয় না, ওই কিন্তু সবকিছু পরিচয় করাই দিচ্ছি। তারপর ওই 200 টাকা নিয়ে আমি কি করি চলে যাই একদম সিলেট।
সিলেটে গেলেন কিভাবে?
সিলেট গেলাম হচ্ছে,
সিলেটে যাওয়ার কোনো বুদ্ধি আগে থেকে মাথায় ছিল কিনা?
জি বুদ্ধি ছিল, যে এখানে আসার পরে দে যে বাজারে যে আসছি যে চাষার বাড়িতে থাকার পরে দে ওই যে ফুলাফানের কাছ থেকে জানলাম বুঝলাম যে বাসে কেমনে উঠতেইব আর কেমনে যাইতেইব, আর ওরা আগে বইলে গেছে আমরা সিলেট গোলা বাজার থাকি, তো গেলাম।
কারা আমি ঠিক বুঝতে পারিনি, মানে কে কোন আত্মীয় বলেছে?
ওই যে আমাদের স্বাস্থ্য ভাইরা, আপন স্বাস্থ্য ভাই না, একটু দূরের দিকেই রক্ত সম্পর্ক আছে, ওরা বইলে গেছে যে আমরা ওইখানে ওইখানে থাকি সিলেট আসবুর গোলা বাজারের মাঝামাঝি তাই।
তো ওনার ওখানে গিয়ে আপনি কি করবেন, কি প্ল্যান ছিল?
ওরা ওইখানে ছিল যে ওরা এক কাজ করে, একজন করে এই হচ্ছে কাঁচা বাজারের কাঁচা মাল আছে না ওগুলো বিক্রি করে, আর একজন মাটির কাজ করে, মাটির কাজ করে পুরো টাকা কামায়, আমিও টাকা কামাই।
মানে আপনার ভিতরে নেশা ছিল যে আপনি যেভাবে হোক টাকা কামাবেন?
জি টাকা কামাই।
আচ্ছা এই টাকা কামানোর নেশাটা আপনার মধ্যে কেন আসলো?
টাকা কামানোর নেশা না আসলো যে আমাদের সংসার অবক্তির বিতা হ্যাঁ।
কখনো কিরকম হয়েছে এক বেলা খেতে পেয়েছেন এক বেলা খেতে পাননি?
এটা আমি যখন একটু বড় হয়েছি তখন ছিল না, আমি যখন মাঝখানে আমার যখন 10 বছর তখনকার থেকে ধরে এখনকার পর্যন্ত আমি দেখতেছি অভাবই, এখন আরো বেশি অভাব।
মানে অভাবের কারণে আপনার কাছে মনে হচ্ছে আপনার পয়সা দরকার, সে কারণে আপনি সিলেট চলে যাবেন।
সিলেট
200 টাকা নিয়ে আপনি লেখাপড়া ঠেকাপড়া ভালো লাগছে না, আপনি চলে গেলেন সিলেটে।
সিলেটে সিলেটে যাওয়ার পরে যে এখন শুনতেছি যে মানুষ যে দৈরা নিয়া জবাই করে লা কিংবা বিক্রি করে লা ভাত পারা, তারপরে এগুলো মনে থাকে।
জি,
এখন গোলা বাজারে গিয়ে নামছি আমি, নামার পরে দিয়ে চুপ করে বসে রয়েছি, দেখি কোন মানে ভদ্রলোক কিংবা ভালো মানুষ খুঁজতেছি পাই নাকি। তাহলে ওনার কাছে জিজ্ঞেস করবো যে ওরা কোন জায়গাতে, আমার স্বাস্থ্য ভাই ওরা কোন জায়গা থাকে। দেখতে 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 একজনের কাছে জিজ্ঞাসি, ও না বাবা আমি চিনি। একজনের কাছে জিজ্ঞাসি, ও না ভাই আমি তো চিনি। পরে জিজ্ঞেস করলাম যে আবল তবল মানুষের কাছে জিজ্ঞাসা যাইবো না, গেলে দুজো আমি বাটপারি হতো করি বেচেলাই কিংবা একটা কিছু করে এলাই এই সময়টা, এরকম একটা কথা হতো। তো মাড়ি কাটতেছে 4-5টা লোক, ওইখানে গিয়ে আমি জিজ্ঞেস করলাম যে আমার চাচার নাম তাজ্জত আলী আর আমার স্বাস্থ্য ভাইয়ের নাম এশাদ, আমার চাচা চোখে দেহে না সিনেম কি তাজপুর গোলা বাজারের মাঝামাঝি থাকে। তোমার কাছে হ বাড়ি মমিসিং না গেছি? হ মমিসিং, ওরা তো আমাদের সাথে এই 1.5 মাস আগে কাজ করে গেছে, করে না তো সিনি। তুমি কি ও বেশি যে আমি ওনার ভাতিজা, আমি আইসি ওনাদের কাছে আইসি। ওনাদের বাড়ি তো অনেক দূরে, আরো আগে যে জায়গায় বাসা ছিল এর চেয়ে আরো অনেক ভিতরে চলে গেছে। তো ক তুমি এখানে বসো, আমরা ঘন্টাখানি পরে টাকা দিয়ে দিব, টাকা নিয়ে পরে জামুকা পরে তোমার দিয়ে দেব। তো আমি ওনাদের কথা বিশ্বাস করে ওনাদের সাথে রইলাম। তো 8টা বাজে ওনাদেরকে টাকা দিয়েছে ঠিকাদারে, ওনাদের বাসায় নিয়ে গেলো, আমারে নিয়ে খাওয়াইছে। তো আমি চুপচাপ করে বসে রয়েছি। ওনার একটা মেয়ে ছিল বড়ই, আমার একটু বয়স বড় হইব, উনি জিজ্ঞেসে ভাই আপনার বাড়ি কই কি আসে বিষয়। হ্যাঁ, যে কথাবার্তা করলাম, আর আমি এমন লজ্জা পাইতেছি, আমার একটু জিনিস বেশি ছোটবেলার থেকে এখন পর্যন্ত লজ্জাটা একটু বেশি।
আচ্ছা আচ্ছা,
মানুষ দিকে মানে একটু লজ্জা করে, বেশি
লজ্জা পান।
জি,
ইজি হতে সময় লাগে, মানুষের সাথে মিশতে একটু সময় লাগে।
জি জি।
আচ্ছা,
তো উনি কথাবার্তা করে বলেছিল, উনি কিছু জিজ্ঞাসা করলে আমি উত্তর দিই, আর নয়তো ওনার সাথে যে কথা কই না। তারপর 10টা বাজে ওই যে লোকটা আমার নিয়ে গেছে, 10টা বাজে খাওয়া দাওয়া করে গোসল করে আমাদের চাচার বাসায় নিয়ে গেছে। নেওয়া যাওয়ার পরে ডাকতেছে চাচারে, যে দিয়ে ওরা ডাক না, এখানে দিয়ে আসছে। একদিন দুদিন তিন দিন এখানে থাকি, আমার এক ফুফুর ছিল, তো চাচা দিয়ে আসছে আবার আমার আপন ফুফুর কাছে। 4-5 দিন তাহার পরে যে তখন একটা মোবাইলের বিষয়ে একটা সংযোগ ছিল কম, তখন কইতেছে তখন তুই কি করবি, লেহাপড়া সারিয়ে তুই আইসস, তখন কি করবি? খানি গুড়ান পাইবে আমার পুকু বইতেছে এই কাজ করতে না জাগা, আমি বুঝছি না করাম। তারপর আমি মাটি কাটাত লাগিয়ে দেখি, মাটি কাটাত লাগিয়ে দেখি মানে মাটির যে উড়াডা মানে খাডা খাদি দেশি, ওইটা ঠিক মতো নাঙ্গাইতে পারি না। তো সিলেট শেরপুর জেলার চারটে ছেলে ছিল একটু বড়, ওই ছেলেটি আমাকে অনেক সহযোগিতা করছে, অনেক উপকার করছে, আমার অনেক আদর করে, আমার এবং কি আমার ফুফু যে ওনাদেরকেও আদর করে, মানে মানুষের সাথে আমি মোট কথা বুঝছি যেটা ভালো ব্যবহার করে, ঠিক আছে, কাজ কম পারলেও উনি মানে ছাড়াই নিছে। 10-15 দিন করার পরে যে 250-200 টাকা রোজ পরে।
আচ্ছা,
তখন আমার যে বড় ভাইটা ও গেছে ওই জায়গায় যে দেখে আমি এই কাজ করি, ও এইগুলো ভালো লাগে করো করো, এগুলোই ভালো লাগে তুমি করো।
এই কাজটা করে কত টাকা পেতেন আপনি
দিনে? 250-200 টাকা।
আচ্ছা, এই টাকা দিয়ে কি করতেন?
টাকাটা দিয়ে এখনো কিছু করি নাই, মানে জমাইতে শেষ, মানে 4-5 দিন কাজ হয়েছে।
আচ্ছা, এই জমানো টাকা দিয়ে আপনি কিছু একটা করবেন, বিজনেস ফিজনেস কিছু একটা করবেন, এরকম চিন্তা ভাবনা কি ছিল নাকি এটা দিয়ে আপনি বাড়িতে পাঠিয়ে দেবেন, কি চিন্তা ছিল আপনার?
আমার চিন্তা ভাবনা ছিল যে আমি কিছু ভালো জামা কাপড় কিনবো, কিছুতে আমার দিয়ে দেব।
প্রিয় শ্রোতা, আমরা একেবারে ব্যাকগ্রাউন্ডে রয়েছি, একজন মানুষ কিভাবে অপরাধী হয় সেটার পেছনে যে একটি শক্তিশালী ব্যাকগ্রাউন্ড থাকে সেটা নতুন করে যাহা বলিব সত্য বলিব প্রমাণ করার দরকার নেই। আমরা সবসময় একটা কথা আপনাদেরকে বলি, কেউ অপরাধী কিংবা ভুল নিজে চেঁচে করে না, ভুল ভুল বশত হয় এবং অপরাধ বাধ্য হয়ে হয়। আমরা আজকে যে মানুষটিকে এখানে দেখছি বা যে মানুষটিকে এখানে শুনছি সে হচ্ছে ময়মনসিংহের কাঞ্চন। এবং সেই কাঞ্চনের জীবনের অপ্রিয় সত্যের ব্যাকগ্রাউন্ডে রয়েছে আমরা। চার মিনিট পর আমরা তাকে নিয়ে আবারও ফিরে আসব রয়্যাল টাইগার ড্রিম প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব।
রয়্যাল টাইগার ড্রিম প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিম জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীতে তারা গড়বে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ।
সহজে সবখানে লাইফটাকে ভরপুর করতে ইস্পাহানি মির্জাপুর নিয়ে এলো 25টি টি ব্যাগের স্মার্ট ব্যাগ। তাই যেখানেই থাকো, যেখানেই যাও, ব্যাকপ্যাকে সব সময় সহজে সাথে রাখতে পারো এই স্মার্ট ব্যাগ।
রয়্যাল টাইগার ড্রিম প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন। চার্লির পর প্রিয় শ্রোতা আপনাদের সবাইকে আরো একবার আমন্ত্রণ রয়্যাল টাইগার ড্রিম প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিবতে। আজকে এখানে জীবনের গল্প বলার জন্য আছে কাঞ্চন। কথা না বাড়িয়ে আমরা কাঞ্চনের কাছে ফিরবো, তবে তার আগে বলছি, যাহা বলিব সত্য বলিব চলাকালীন সময়ে আপনি আসতে পারেন ফেসবুক পেজে। ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj, kibriya.rj, পেজটি আছে আরজে কিবরিয়া নামে। কাঞ্চন, তারপর?
জি, তখন সিলেটে গেলাম, কিছু টাকা পয়সা কামাইছি। আমার বায়ো গেছে, বায়ো আমার সাথে কাজ টাজ করছে। 15 দিন কাজ করার পরে দেয় প্রায় আমার টাকা হয়েছে গা 3000 টাকার মতন, আর আমার বাই কামাইছে আরো 1000 টাকার মতন, মোট হয়েছে 4000 টাকা। তো 4000 টাকার মাঝে আমার যে ফুফু, ওনারা কিছু মানে কুড়াকি টাকা দিয়া বাকি 2-2500 টাকা মতন আমরা নিয়া বাড়িতে নিয়ে চলে আসি।
আচ্ছা,
ফ্যান কিনছি, দুটো শার্ট কিনছি, জুতা কিনছি, আর বাকি টাকাটা দিয়ে দিয়েছি। বাজার টাজার নাই, টাকাটা দিয়ে দেয় পরে লাগলো তোর দেয়া মানে এবার তো গরতুই নিবে। হ্যাঁ, তো এইভাবে বাড়িতে আসার পরে দেয় দিনকাল যাইতেছে ভালোই মোটামুটি। তারপর ওই বাইর সাথে আমি কৃষিকাজে লাগে যাই, মানুষের বাই যে মানুষের কামলা দেয় আমি ওই কাজ করতেছি। বেশ কিছুদিন করার পরে দেয় আমার বাইয়ের বিয়ার প্রস্তাব আসে।
আপনার বড় ভাই?
জি, বড় ভাইয়ের লোকজনের কাছে কইছে যে বিয়ে করবো, মা বাবার কাছে খবর লাগে। বলছে পাত্র টাত্র দেখতেছে, পছন্দ হয় না, এক জায়গায় দেখে মোটামুটি পছন্দ হয়েছে। ওই যে আমার বাবি, উনি ছিল আলোক, ওনার নামে 20% জমি আছে। ওই এই যে দেখাইছে আমার আম্মু দেখছে, ওই আমার বাবির দেখতে গেছে আমার আম্মুরে।
জি,
আমার দেখাইছে যে এই জমি দিয়ে এই মেয়ের নামে আলোক, ঠিক আছে, আর এই মেয়ের বাপ মারে এই মেয়ে চিনে না, ওর অরিজিনাল যে বাপ মা তার সাথে কোনো সম্পর্ক নেই। এইভাবে কইলো, আলাপ টালাপ করে ওরা পয়সা লইলো। পয়সা লওয়ার পরে দেয় বাইর বিয়াটা হইলো। হওয়ার পরে দেয় বাইর বিয়াতে আমি যাইনি, বিয়ার দিন একটু চাক করে যাইনি। তখন আমার বড় ভাইয়ের বয়স হলো গা 30-32 হবে।
আচ্ছা,
আমার বয়সটা হবে প্রায় 17-18 এরকম হবে আসি। তো 3 মাস পরে বাইর বিয়াতে আমি যাই শ্বশুর বাড়িতে, দেখছি মোটামুটি ভালোই খেলাধুলা ফলাফান আছে। হ্যাঁ, মোটামুটি বাড়ি ঘরদোর ভালো আছে, বাড়ির কাছে একটা বাজার আছে, সিগারেট নিগারেট খাইতারি, ছবি টবি দেখতারি, ভালো লাগে।
আচ্ছা,
থাকছি প্রায় 5-6 দিন থাকছি। আবার 3 মাস পরে আবার গেলাম ওদের বাড়িতে বেড়াইতে, তখন আমি একটা মেয়ে দেখি। মেয়ে দিই বলতে আমার বাইয়ের একটা শালি, মানে আপন শালি না, তো পাড়াপড়শি দিকে শালি হয়। তো ওরে দেখছি, দেখার পরে দিয়ে আমার একটু মানে ওর চলাফেরা, কথায় বার্তায়, হাসি সবকিছু আমার মোটামুটি একটু ভালো লাগে।
ওকে,
ওর সাথে আমি কথা কওয়ার চেষ্টা করি, ওই জায়গায় আমি ও কথাবার্তা করি, কিন্তু লজ্জায় আমি কোনো কিছু করি না। যে দূর থেকে অনেক কিছু ইয়ে করে যাই, নিমকিম করে যাই, অনেক কিছু কমু আমি কাছে
গিয়ে।
তো এইভাবে যাইতে যেতে যেতে প্রায় 1 বছর গেল গান। তিন চারে অন্যজন লোকের মাধ্যমে কইছি যে আমি তো আফসারে আমি তো পছন্দ করি, সেটা যে আমি বাউ করে দেবো। আমার বাইরে একটা শালা দেখতে এসেছি, ও আমার সমান সমান বয়স হবু। তো হ্যাঁ, প্রস্তাব দে। তো মেয়ে বলছে, প্রস্তাব দেওয়ার পরে যে মেয়ে বলছে যে আমি লেখাপড়া করতেছি, আমার বাপ মায় যে জায়গায় বিয়া দিব আমি সেই জায়গায় বিয়া বসবো, আমি প্রেম টেম এগুলো করি না, এগুলো পছন্দ করি না। প্রস্তাব দিই, আমার তালুই কইছে যে দেখো একজন তো দিছি তোমাদের বাড়িতে, দুইজন এক জায়গায় গেলে ঝগড়া এবার বেশি হইব, এন সুবিধা হইব না, তোমার দেখি আর একটা ভালো জায়গায় বিয়ে শাদী করে আমি, আমার আমারে বুঝাইছে, বুঝানোর পরে আমি বুঝলই নাই। এরপরে তো কইতেছে না এখানে বিয়ে শাদী করানো যাইব না, মানে তালুই কোনো মতেই রাজি না, রাজি না যে তো আমি যাই না, যে আমি এগুলো করবো না, ওই মেয়ের বাড়ির চতুর্পাশে ওই ছেলের জমি আছে, তো ও এখানে কাজ টাজ করে সারাদিন আইসা যাওয়া করে, তো এক পর্যায়ে কথাবার্তা করতে হইতে ও বিয়ার প্রস্তাব দিই। মেয়ের একই কথা যে আমার বাবা মা কিংবা আমার দুলাভাই যে জায়গায় বিয়ে দেয় আমি সে জায়গায় বিয়ে বসবো, আর অন্য কোনো কিছু আমার চলবেন এগুলো করে দেয়। আবার এই মেয়ের প্রস্তাব দিছে ওই যে মেয়ের যে বোনজামাই, বোনজামাইয়ের ভাই, একই কথা, সবাই একই কথা, ঠিক আছে। এবার যাইতে 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 ওই যে তার বাড়ির পাশের যে ছেলেটা, মেয়ের বাড়ির পাশের যে ছেলেটা, ওই ছেলেটার সাথে আমার এক ধরনের যে একটা ঝগড়া হয়, ঝগড়া হয় বলতে একটা অনুষ্ঠানে গিয়া ওই ছেলেটা আমার মেয়েটার কাছে যাতে না যাই সরাসরি না করে আমার একটা চর মারে, একটা চর মারে, চর মারার পরে যে আমি দুজু এখন আরো কথা কই তাহলে আমার আরো চর মারো। ওর সাথে চার পাঁচজন ছিল, আমার সাথে কোন লোক নাই, আমার সাথে একজন ছিল, আমি কইছি যে তুমি আমার সর্দা মারলা, কথা কইস না, কথা কইলে একদম মারেলাম, এই না কথা কইস না, তখন আমি চুপচাপ কথা কই না। পরে আইসা পড়ি ওই ছেলের আমি দুই বছর লাগাত খুঁজছি কোন জায়গায়, কোন জায়গা ওদের বাজার ছাড়া অন্য কোনো বাজার কিংবা এলাকায় ওর সাথে দেহা হয় না, আর নেওয়া আর যদি দেহা হয় ওরা হয়তো মানে এমন ঠিক নাই দিমু মানে ওর যাতে জীবনে কাজ করে যাতে না খাইতে পারে, আমার যেতগুলো মানুষের সামনে অপমান করলো কিংবা চর মারলো, ঠিক আছে, ওর যাতে জীবনে কাজ না করে যাতে না খাইতে পারে এরকম ঠিক নাই দিমু। ও আমার সাথে কেড়ে ও মেয়েরে ভালোবাসে, মেয়ে দুধে হেরে ভালোবাসে, দেহে সম্পর্ক করুক, তো এটার কারণে আমার সরাসরি কই বসে না যে তুমি এই মেয়ের কাছে আইসো না কিংবা একটা কিছু করো না, ও আমার এতগুলো মানুষের সামনে চর মারলো কেন। তো দুই বছর লাগাত কুজি পাই না তারে, আবার ওই যে এই যে মেয়ের সাথে যে এই সম্পর্কটি করছি কিংবা একটা কিছু এই যে মেয়ের ভালোবাসি বিয়ার প্রস্তাব দিছি, এই মেয়ের আরো ছেলেরা পছন্দ করে, এই সব এই মেয়ের যাবতীয় কাহিনী ঘটনা আছে সম্পূর্ণ আমার একটা বন্ধুর সাথে আমি সম্পূর্ণ শেয়ার করি। তো বন্ধুর সাথে প্রতিদিনই শেয়ার করি সম্পূর্ণ, হ্যাঁ আমার সবকিছু জানে। ওই যে বন্ধুর কাছে আমি কই, এই বন্ধুর বাড়ির পাশে হয়েছে ইয়ার বাড়ি, যে হুমায়ুন কবির আছে না, নাটক করে যে উনার একটা স্কুল দিছে, ওই স্কুলে একটা অনুষ্ঠান হয়েছে। তো উনি এই অনুষ্ঠানে একটা প্রচার হয়েছে যে এখানে আসবে এই অপবিশ্বাস আসবে আর সাকিব খান, মানে প্রচার হয়েছে, ঠিক আছে। তো অনেক লোকজন আইছে, লোকজন আওয়ার পরে যে হ্যাঁ আইসি জায়গায় আমি সারের কলার দাম বসছি, বুঝে কইছি এখন কথা বলে ব্যাক করেছিল মানে এই কথা কর সাথে সাথে আমি ডাক করে চোর মারছি, চোর মারি মানে পালাই দিচ্ছি। পালাই দেওয়ার পরে যে চিন্তা ভাবনা করছি ওই মাঠটার সাথে একটা জঙ্গল আছে, মানে জঙ্গল আসি জঙ্গলে নিয়া ওরে মানে কুঞ্চা আছে না, কুঞ্চা বাঁশের যে কুঞ্চা এগুলা খাইতে মানে ঠিক মতন ইচ্ছা মতন ফিরে যাবো। পরে ওর সাথে আরেকটা লোক ছিল, যে আমার হাতে ফাওয়া ধরে ধরার পরে ওরে মারি নেই, মাফ করে দিয়েছি, আমার সাথে কোনো কিছু আর করে না, শেষ। এখানে এই শেষ। আর ওই মেয়েটা, মেয়েটার বিয়ে হয় আমার যে বন্ধু, বন্ধুর কাছে যা কাহিনী কইলাম বন্ধু, এই কাহিনী হইন বন্ধু ওই মেয়ের প্রস্তাব দেয়, আমার যে বন্ধু ওই বন্ধু প্রস্তাব দেয় বাড়িতে, ঠিক আছে। ওর দুলাভাই বিদেশ তো আসে, আসার পরে প্রস্তাব দেয়, হ্যাঁ রাজি হয়ে যায়, বিয়ে একমতন হয়ে যায়,
মানে আপনার বন্ধুর সাথে বিয়ে হয়ে যায়,
বন্ধুর সাথে বিয়ে হয়ে যায়। ও আমার ওর সাথে খুব মানে গভীর সম্পর্ক ছিল
আপনার,
জি মানে ওর সাথে রাত্রে এক জায়গায় খাইছি থাকছি সম্পূর্ণ কিছু করছি।
তো যখন বিয়ে হলো তখন আপনি কিছু বললেন না আপনার বন্ধুকে?
বলছি না যে এখানে আমার কোন জোন নাই, মেয়ে রাজি নাই, এবং কি মেয়ের কথা তো একটাই, আর আমার তালুর যে যেন আমি গিয়া দূর খাড়াইনি, ঠিক আছে, হেনে 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 কোনো সাপোর্ট পাই না আমি, এখানে আমি গিয়া কি করবো। তো ওটার আস্তে আস্তে চিন্তা ভাবনা বাদ দিয়ে দিছি যে যা হয়ে হতে চাও, মেয়ের কোনো ক্ষতি করবো না। তো আমার বন্ধু বিয়ার সাথে ঠিক হয়, যেদিন বিয়ার সাথে ঠিক হয়েছে সেদিনও আমি জানি, যেদিন লোকজন আসে এই কথা আমি জানি, কোন দিন কি হইতেছে না সম্পূর্ণ খবর আমার কাছে আছে।
আচ্ছা,
বন্ধু কইতেছে যে আজকে তো আমার দেখতে আইছিল মুখোমুখি জায়গাতে, ঠিক আছে। এবার এক পর্যায়ে করতে পারবো করতে করতে বিয়া বন্ধুর সাথে ঠিক হয়ে যায়, বন্ধুর সাথে ঠিক হওয়ার পরে দে ও এখানে একটু ভুল করে ফেলছি, এই ভুল করে বলছে বলতে আমি যে মেয়েটার, এই যে মেয়েটার যে সাথে অত সম্পর্ক করছি, কারণে বন্ধুর কাছে বিয়ে হইলো, কোনো মতে একাই চাললাম না, বাপ মাও পারলো না, বন্ধুর সাথে পরে বিয়ে হয়েছে। বিয়ে হওয়ার পরে বন্ধু দাওয়াত দিছে আমারে, দাওয়াতে আসি নাই, বলছে দিকে যেতাম আওয়াজ নেই, দুবস বয়সে বিয়ে হয়েছে এই পর্যন্তই ওদের বাড়িতে। আর এই যে বিয়ে হওয়ার পরে ওদের বাড়ি ছাড়ছি, বন্ধু বলে যাইছে যাই ওদের বাড়িতে আর যাই না।
প্রিয় শ্রোতা, এখানে একটা বিষয় আপনাদেরকে একটু নক করে রাখি, ও খুবই সহজ সরল এবং প্রান্তিক পর্যায়ের একটা মানুষ, যারা আজকে ধৈর্য ধরে আমাদের যাহা বলিব সত্য বলিব শুনবেন, বিশেষ করে ধৈর্য ধরেই শুনতে হবে। ওর জীবনের একটা মারাত্মক ভুল চোখের নিমিষেই হয়তো বলে দিবে আমাদের আজকে যাহা বলিব সত্য বলিব, খুবই ছোট্ট সেই বলা কিন্তু ভয়াবহ আকারের ভুল, এবং যে ভুলের কারণে ও ব্যক্তিগতভাবে মনে করে ওর জীবনটা আজকে এরকম একটা করুণ অবস্থার মধ্যে রয়েছে, সেটা হচ্ছে ওকে যারা ছবিটা দেখছেন তারা বুঝতে পারবেন যে আসলে একটা এক ধরনের ব্যান্ডেজ নিয়ে আমাদের এখানে এসছে, এবং ওর মেরুদণ্ডের ভেতরের যে অস্থিমজ্জা যেটা সেটা প্রতিনিয়ত ক্ষয় হয়ে যাচ্ছে। আমরা বিস্তারিত ওর কাছ থেকেই শুনবো, ও মনে করে যে ওর এই অপরাধের কারণে, ওর এই ভুলের কারণে এই জিনিসটা হয়েছে। ওর বলার জায়গাটা আপনারা কেমন বুঝতেই পাচ্ছেন, কিন্তু ওই ভুলটা অপরাধটা সেটা আরো সামনে। হ্যাঁ বলতে থাকুন আপনি, তারপর
তারপর ওই এখন চিন্তা ভাবনা করি যেভাবে তো আর দিন কাল যাইবো না, এখন একটু বড় হয়েছি, সংসারের চিন্তাও মাথায় ঢুকছে, যে কিছুদিন যাওয়ার পরে মানে খুব ঘোরাফেরা করার পরে যে এখন সংসারের চিন্তাও মাথার মাথায় ঢুকছে, কি করবো না করবো, টাকা পয়সার দরকার, জামা কাপড়ের দরকার, সবকিছুরই দরকার, মোটামুটি সংসার বড় আছে। তখন মানে মাথার মাঝে একটা মানে প্যারা ঠিক মতনই ঢুকলো আসে, এখন চিন্তা ভাবনা করতেছি কি কাজ করাম, যারা ঢাকা থাকে কিংবা সিলেট থাকে বিভিন্ন জায়গা থাকে এদেরকে বলছি যে ভাই আমার একটা কাজ দাস বাস টাস করে দেও, কিংবা আমার আব্বা মা ওরাও বলছে যে আমার আমার ছেলের এটা কাজ দাস বাস করে দেও, অনেকের কাছেই বলছে, মানে প্রায় আমাদের গ্রামে যারা কিংবা আশেপাশে আত্মীয় স্বজন যারা থাকে ঢাকা শহর, কাজের তো আর অভাব নাই, যে কোনো কাজ হয়েছে, কেউ আর বাস করে দিতে পারেনি। তো এভাবে আরো জায়গায় এক বছর যাওয়ার পরে আমি কৃষিকাজই করতেছি। পরে আরেকদিন আমার এক পারাপশির দিকে চাষা বাড়িতে গেছে, গিয়া বলতেছে যে কাঞ্চন তোর তোদের স্বাস্থ্য মাস্থ ভালো আছে, পরে একটা কাজে লাগাই দেন, তুই এখানে গেলে কাজটা ফারবি, ঠিক আছে, দাঁড়ার মতন করতে পারবি কাজটা। কি কাজ? চিরার মিলে। আমি চলো, আমাকে দিল বাড়ির থেকে, আমি শহরে যে কোনো জায়গায় যে কোনো কাজ করতে রাজি আছি। তো কিছুদিন পরে গেলাম, যাওয়ার পরে দেখে কাজটা হচ্ছে চিরা বানানো আর মুড়ি, যে আমরা চিরা মুড়ি যেটা খাই তা বানানো। তো আমি কাজটা জানি না অবশ্য, ওরা জানে, তো পরে আস্তে আস্তে শিখছি। তো করতেছি এক দুদিন, এরকম 15 দিন যায় আমার কাজটা শিখতে। তো কাজটা শিখি মোটামুটি, বেতনও মোটামুটি তখনকার সময়, তখনকার আমার বয়স হয়েছে 19 কিংবা 20, এর বেশি হবে না, এরকম মধ্যে হবে। তো আমি কাজ টাজ করতেছি অলরেডি, মোটামুটি কাজ আমি 1 মাসের মধ্যে শিখে লাইছি। এখানে একটা আমার সাথে সিট করে বলতে, আমি যখন 1 মাস কাজটা শিখি, আমার সাথে লুকরার বেতন হচ্ছে 3000 টাকা। যে মিস্তুরি ডে এগুলো একটা দুনিয়ার একটা সিটার, ও কইতেছে তোর নতুন নতুন তো আনছি, তো তোর বেতন 1 মাসে দিব না, তো তোর 1 মাস এমনি কাজ করতে। আমি ঠিক আছে, আমি 1 মাস এমনি কাজ করুন, ওনার কথার অবাধ্য যায় তাহলে আমার এই কাজটা থাকবে না।
আচ্ছা, এই জন্য আপনি রাজি হয়ে গেলেন?
রাজি হয়ে গেলাম। তো পরে শুনলাম যে বেতন তুলছে,
বেতন তুলে নিজে নিজে নিয়ে
গেছে, নিজে নিয়ে গেছে। আর অন্যদের বেতন এসে গা 3000 টাকা, আমার বেতনটা তুলছে উনি 2500 টাকা।
আচ্ছা,
নতুন দেখে মানে কি একটু বেতনটা কম দিয়ে আসি। তো আচ্ছা, যাই হোক, কিছুদিন কাজ টাজ পরে দেখুন মানে হেরার মতন হয়ে গেছে, সবকিছু হিসাব টিসাব বুঝি, হ্যাঁ, কাজ টাজ করতে পারি মোটামুটি। 3000 টাকা বেতন, খাওয়া দাওয়া সব মালিকের, এখানে আবার ওভারটাইম আছে, দৈনিক পরে দেখা বেতন আসছে বেশি করে দেখা, প্রায় ওই সময়ের কথা 150 টাকা থেকে 200 টাকা প্রতিদিন ওভারটাইম করে দেয়। তো ওভারটাইম করি, ওরা প্রতি মাসে 7 থেকে 8 হাজার টাকার মতন কমাইতে পারে
এই চিরা আর মুড়ি এগুলো করে
বানাই। বাড়িতে দেই, কোন মাসে দিই 5000, কোন মাসে দিই 4000 টাকা, দিয়া আমার যে খরচটা এটা কোন মনে মন মতন করে আমার 4-5 হাজার টাকা মাসে বাড়ি পাঠাইতে পারি। মা বাবু অনেক খুশি, সংসার মোটামুটি ভালোভাবে চলতেছে, খুব সুন্দর দিন যাইতেছে। এখন জিনিসের দাম বাড়তেছে, সবকিছু জিনিসের বাংলাদেশে সবকিছু জিনিসের দামই বাড়তেছে, ঠিক আছে, আমাদের বেতন বাড়তেছে। আমাদের বেতন হচ্ছে 6000 টাকা, দৈনিক ওভারটাইম করে 400 টাকা 500 টাকা,
জি,
মাসে 12-13 হাজার টাকা মতো ইনকাম করা যায়। তেমন মোটামুটি আমার টাকা দিয়েই আমার ভাই, আমার বাবি, মা, বাপ,
মোটামুটি সবাই চলতো,
সবাই সংসার মোটামুটি চলে। আমি একলা শুধু কাজ করি, আর সবাই মানে নিজেরা একটু টুকটাক করে রেডি গুছাই গেছে, মোটামুটি চলে। আমার ছোট বোন একটা লেখাপড়া করে, এগুলো চলাফেরা হইতেছে। তো ওইভাবে আমি 4-5 বছর কাজ করার পরে দিয়ে আমার বয়স 22 বছর হবে।
আপনি কি টানা 3-4 বছর এই কাজগুলোই করছেন?
এই কাজগুলোই করছেন। তো তখন আমার বিয়ের নেশাটা ঠিক মতন যায়,
মানে আপনি নিজে থেকে ফিল করলেন যে আপনার একটা বিয়ে হওয়া দরকার।
হ্যাঁ, বিয়ে করার দরকার। তখন আমার নানি আছে কিংবা পারাপার্শ্বের দিকে দাদি আছে, বাবি আছে, ওর কাছে কইলাম, কাজ উঠতেছে না, মা বাবা রাজি না, বিয়ে করাইবো না। পরে আস্তে 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 হ্যাঁ মার সাথে মানে ওপেন হয়েছে, এসে
আমি ঠিক বুঝি নাই
মার সাথে ক্লিয়ার মানে বিষয়টা নিয়ে
আপনি মার সঙ্গে কথা বলেন, আপনি ডিটেইল স্টোরিটা আমাকে বলেন, কি বললেন মার সাথে, কিভাবে
মার সাথে বলি যে এই এখন এই বলা তো বিয়ে শাদী করাইলে না, এখন কি বিয়ে শাদী করাইবা না করাইতে না, হ্যাঁ মানুষের কাছে কই কোনো কথার উত্তর দেব না, ইয়া ধরো না মানে মার দিকে তাকায় না, অন্যদিকে তাকায় কইতেছে আসি, কয়া একটু কেন কয়ে চলে আসি।
আচ্ছা,
ঠিক আছে, আর বাদ বাহি যারা কই মানুষ রাতে কয়ে আসি।
আচ্ছা,
অন্য পরে দে, পরে কয়েছে আসবে, ঠিক আছে, তোরা যে বের করে আম বউলে থাকবি কই,
এ বলতেছে না,
মা কইতেছে।
আচ্ছা,
বউলে থাকবো কই, একটা গোয়ার বান্ধার দরকার। আমি বলছি গোয়ার আমি 2 মাসের ভিতরে বান্ধবাম।
আচ্ছা,
কতটুকু 2 মাসের ভিতরে গোয়ার বান্ধব আছে, তোর 4 মাসের ভিতরে তোর বিয়ে হওয়ার জন্য
মা এটা বলে,
মা এটা কইতেছে।
আচ্ছা,
মানে একটা গোয়ার বান্ধতে লাগবো 20-30 হাজার টাকা।
জি,
এত টাকা কামাইতে পারতাম না 6 মাসে, তো বিয়ে করতাম না, মার অনুভব বেড়ে গেছে, ঠিক আছে। আমি চাইছে কথা তো ঠিক আছে, তো বাচ্চা যা ঠিক আছে, যে টাকা কামাই আনলো। পরে আমি আবার আসলাম ঢাকা, ঢাকা এসে মনোযোগ দিয়া কাজ করতেছি, 1 টাকাও ধীরে ধীরে খরচ করি না, ঠিক আছে, খরচ না করে কোনো টাকা টাকা করি না। তারপর 3 মাস কাজ করছি, কিছু টাকা পয়সা বংশী বলে দিয়া পঁচিশ হাজার টাকা মতন জমাইছি
এই ঘর বানানোর জন্য।
ঘর বানানোর জন্য
আচ্ছা
পঁচিশ হাজার টাকা জমাইছি, জমানোর পরে যে এই ষোলো হাজার টাকা আমি আমার আব্বার কাছে দিয়ে দিছি, আর চার হাজার টাকা আমার এক ছোট ভাইয়ের কাছে দিয়ে দিছি, ও আমাদের বাড়ির পাশেই, ও একখানে আমার সাথে এক জায়গায় কাজ করে। হ্যাঁ এই হচ্ছে বিশ হাজার টাকা, আর পাঁচ হাজার টাকা আমি নিয়ে গেছি এবারে গরবান্দার মাঝামাঝির সময়। তো ষোলো হাজার টাকা কেছি তোমরা যা কিছু মাল টাল লাগে সম্পূর্ণ আনো, ঠিক আছে আমি টাকা যা লাগে নিতেছি। তো পঁচিশ হাজার টাকা মোট খরচ হয় গড্ডা বানতে, গড্ডা বান্ধাম, বান্ধার পরে দিয়ে তিন মাস পরেই একটা মেয়ে দেখছে আমার লাগে,
খানা
লুলা জেড়াই দেখে রাজি আছি। মা ভাইয়ের তো ইচ্ছে করে খারাপ দিয়ে না, মা ভাইয়ের প্রতি এতটুকু বিশ্বাস আছে খারাপ তো আর দেখবো না। তো এমন আস্তে আস্তে আমার লাগে পাত্র একটা মেয়ে দেখছে, মেয়েটা পছন্দ হয়েছে না, মেয়েটা একটু কালো মানে দুষ্ট টাইপের, চুল গুলো এলোমেলো নাচ করে, এগুলো পছন্দ হয়েছে না, পছন্দ আচ্ছা ঠিক আছে পছন্দ হয়েছে না। তারপর আরেকটা মেয়ে দেয়, মেয়ে দেখা মোটামুটি পছন্দ আমার, মেয়েটা দেখে হচ্ছে আমার মার, আমার মা দেখে ঠিক আছে আমার মার দুটো পছন্দ হয়, এলো আমারও পছন্দ হইব, মার আবার কোনো পছন্দ হয় আমার মার পছন্দ হইলেই এগুলো সব কিছু ওকে হইব।
আচ্ছা
মার পছন্দ হয়েছে, মার পছন্দ হওয়ার পরে দিয়ে বাবা দেখছে বাপেরও পছন্দ হয়েছে, মেয়ে ভালো আছে কাজ কাম করে মোটামুটি সুন্দর আছে ঠিক আছে, আমার মা বাবার যেহেতু পছন্দ হইব, মা কইছে যে আমার পছন্দ হয়েছে ঠিক আছে, মেয়েটা ভালো আছে সব শরীরটা ভালো আছে কাম কাজ করে মোটামুটি সুন্দর আছে, তুই দেখতেছে দুধু তাহলে তুই মোটামুটি দেখে লইতে পারছি, আমি তোমরা দেখো আর দেখার প্রয়োজন নেই। তারপর তো আমি একদিন গেছি আমার এই যে ফাড়ার একটা ছেলের সাথে, আমি চিনি না ওই মেয়ের বাড়ি, ও চিনে ওই মেয়ের বাপের নাম কেছি আমি, আমার আম্মাকে সেখান থেকে মেয়ের বাপের নাম মতি, তো মতির বাড়ি কুন্দা আমার ফাড়ার ছেলেকে কেছে আসি যে মতির বাড়ি কুন্দা কেছে যে অমুক বাড়িটা তুই একসময় আসিস, এখানে দেখা করে গেছি আধা ঘন্টা মতন ওর বাড়ির সামনে বসে গেছি, তো মেয়েটা বাড়ির সামনে বেশি একটা আসে নাই দেখতে পারি নাই, ও চলে আসি না আমাদের বাড়ি হয়ে দেখছে না আমারও দেখছে না প্রথম, আমার পছন্দ হয়েছে আমার পছন্দ হয়েছে সুন্দর, আমার মতামত আমরা মতামত যাই না পরে ওদেরকে দাওয়াত দিল।
আচ্ছা
মেয়ের বাড়ি ওদেরকে দাওয়াত দিল, দাওয়াত দেওয়ার পরে দেয় তখনকার আমার স্বাস্থ্য চেহারা মোটামুটি ভালো ছিল, এখন বর্তমানে তখনকার আরো বেশি ভালো ছিল, তো ফ্যান্ড শার্ট পরে আমি বসে রেখেছি সরাসরি ভাবে আমার কিছু প্রশ্ন দিয়েছি উত্তর দিছি, এগুলো দিয়ে কি কেছে
জিজ্ঞেস করলো,
জিজ্ঞেস করলো তোমার নাম কি কাঞ্চন, যে তুমি কি করো, যে আমি একটা কাজ করি, কি কাজ করো, যে আমি সিরা মিলিয়ে কাজ করি ঠিক আছে, সিরা মুড়ি বানাই দেখলো হাঁটা বেড়া দেখলো আর সবকিছু, তো
আপনারা হাঁটা চলা দেখলো,
হাঁটা চলা দেখলো, কথাবার্তা শুনে কয়লো কিছু এগুলো দেখছে, সালাম পাটা দেখলো ঠিক আছে, চেহারা টেহারা দেখলো, কথাবার্তা শুনলো, কেবল ওদের পছন্দ হয়েছে।
আপনি মেয়েকে দেখছেন তখন পর্যন্ত?
না আমি মেয়ে দেখুন,
তখন আপনি মেয়ে দেখেন
বিরতি শব্দ আরো একবার শুনতে পেয়েছি আমরা প্রিয় শ্রোতা। পাঁচ মিনিটের ছোট্ট একটা বিরতি নেব, ঠিক রাত একটার টাইম চেক হওয়ার সঙ্গে সঙ্গে আমি আরজে কিবরিয়া কাঞ্চনকে সাথে করে আরো একবার ফিরে আসব। যারা ওকে দেখতে চান চলে আসবেন আমার ফেসবুক পেজে, ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj, আমি আরো একবার বলছি www.facebook.com/kibriya.rj পেজে আছে আরজে কিবরিয়া নামে। অ্যান্ড যারা এখানে কনফেস করতে চান তারা প্লিজ আমাদেরকে ফোন করবেন, ফোন করে বলবেন জীবনে কি ভুল করেছিলেন, কেন করেছিলেন এবং তার পরিণতি আপনার জীবনে কি হয়েছিল। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 0961389282, আরো একবার বলছি 0961389282। ফিরে আসছি পাঁচ মিনিট পর।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
চল্লিশ কোটি ভোক্তার প্রিয় পানীয়, ১৮ কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ব বাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীতে তারা করবে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ।
তারপর
মেয়ের পক্ষ থেকে আমার দেখলো, দেখার পর পছন্দ হয়েছে, পছন্দ হওয়ার পরে বিয়ের আলাপ মোটামুটি শুরু হলো, যে আমাদের গ্রামে এগুলা
রেওয়াজ,
হ্যাঁ রেওয়াজ হয়, ঠিক আছে, এরকম দেওয়া নেওয়া হয় আসি।
আচ্ছা,
তো একটা সার্কেল আর কিছু ফার্নিচারের মাল, মানে খাট, চেয়ার টেবিল এগুলা দিব আসি মোটামুটি, খাওয়াইছে। তারপরে তো মোটামুটি বিয়ে আসা দিয়ে একবারে ফাইনাল হয়ে গেছে, কুরবানি ঈদের সাত দিন পরে বিয়ে হইব।
আচ্ছা,
তো মোটামুটি সবকিছুর আয়োজন টাইজন করা হয়েছে গা, কুরবানি ঈদের পরে সাত দিন পর চলে গেলাম শ্বশুর
বাড়িতে,
বিয়া টিয়া হইলো। হওয়ার পরে যে
বিয়ে হলো, মানে আপনি বিয়ের আগ পর্যন্ত মেয়েটাকে দেখেননি?
না, আমার বাপ মাও আবার মেয়ের দিকে, কিন্তু আমি দেখছি না।
আচ্ছা আচ্ছা,
তো বিয়া হইলো, তখন এই যে মেয়েটা নিয়ে আসছি, যে আমাদের বাড়িতে নিয়ে আসছি, তখন আমি বেশি একটা কথা কই না, লজ্জা করে আমার।
আচ্ছা,
ঠিক আছে, লজ্জা বেশি একটা কথা কই না। তো আনার পরে দে রাতে তো দশটা ১১টা লাগাত রইল, এ পর্যন্ত কথা কইছি না, কিন্তু থেকে দেখতে গেছি।
আচ্ছা, লজ্জা করছে?
হ্যাঁ, ও বলতে দূরে বসে রয়েছে, বসে থেকে দেখা যায় হাত পা সুন্দর আছে, মোটামুটি মোটামুটি একটা পছন্দ হয়েছে
মনে মনে।
হ্যাঁ, মনে মনে একটা পছন্দ হয়েছে, ঠিক আছে, আর ওর সাথে কথা বলতে চাইছি না।
আপনার কথা শুনে আমরা বুঝতে পারছি যে আপনি আসলে লজ্জা ক্লিয়ার কার্ড ভাঙতে পারেননি।
তারপর বাসুরাতের পরের রাত্রি সকালবেলা, ঠিক আছে, পজরের আজানের পরপর ১ ঘন্টা আগে তার কাছে বলে একটা বিড়াল আসছে,
তার কাছে একটা বিড়াল এসছে,
বিড়াল আসছে।
এটা কি আপনি জানলেন কিভাবে, ঘটনাটা কিভাবে ঘটছিল আমি বিস্তারিত জানতে চাই,
বিস্তারিত।
আধা ঘন্টা এক ঘন্টা পরে কি হয়েছে, কিছু করেছে মানে আপনি তখন তো ঘুমে?
হ্যাঁ, আমি ঘুমে।
হ্যাঁ,
আমি ঘুমে, সে বলতেছে যে
সে আপনাকে ডেকে তুলেছে?
হ্যাঁ, ঠিকঠাক দিয়ে বলছে বিড়ালটা আমার খেয়াল করছে, এই যে দৌড়তেছে যেতেছে, এইসব কয়া মানে আমার মানে বসে আসি, বয়ে আর কাঁপতাছে আর এমনি কাঁদতাছে। তখন আমি কুমি বাতি জ্বালাইলাম, জ্বালানোর পরে যে দিঘি যে আমাদের যে ঘরটা, ওই ঘরটা চারপাশে ফলো করি, ফলো করার পরে যে দিঘি কোনো বিড়াল টিড়াল নাই, ঠিক আছে, ওরে অনেক সাহস টস দিলাম, মানে অনেক কিছু কইলাম, করার পরে যে মোটামুটি মানে ওরে মানে যা কিছু বুঝানি আছে সম্পূর্ণ আমি যতটুকু সাহস দেওয়ার দরকার ততটুকু দিছি।
আচ্ছা,
দেওয়ার পরে যে মোটামুটি ঠিক আছে।
আচ্ছা,
ঠিক তাহার পরে যে যখন সকাল হয়েছে, একদম পশর হয়ে গেছে, পশর হওয়ার পরে যে ৭টার দিকে আবার ঠিক আমাদের দরজার সামনে থেকে একই চিৎকার, মানে এরকম করে একটা চিৎকার মারছে, যে আমার খাইছে, আমার খাইছে, খাইছে কি খাইছে, ওই বিড়ালটা আমার খাইতে আসে, বিড়ালটা আমার খাইতে আসে, কালা বিড়ালটা যে এটা খাইতে আসে ঘর থেকে, মানে ঘরের মাঝে ঘরের দরজার সামনে আমার বোন বসে রয়েছে, বড় বোন, আমার আম্মা, আবার বাইরে আমি দাঁড়ায় রয়েছি, দরজার থেকে হে এমনি করেছিলাম। মানে
প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব। এটা আসলে ডরের কাহিনী নয়, এটা জীবনের ঘটে যাওয়া অপ্রিয় সত্য, এবং সেখানে কিছুটা হলেও আপনারা যে ঘটনার টাচ পাচ্ছেন সেই ধরনের ঘটনা আসলে ডরে প্রচার করা হয় প্রতি বৃহস্পতিবার রাত ১২টায়, কিন্তু এই ঘটনাটি একটু অন্যরকম, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। হ্যাঁ বলুন, তারপর
এরকম বয়টা চাইছে, বইটা পাওয়ার পরে যে রাত্রে কি পর্যন্ত মানে একটু কথাবার্তাও চেঞ্জ হয়ে গেছিল।
আচ্ছা,
কথাবার্তা একটু উল্টাপাল্টা করছে, একটা কথার সাথে একটা কথার মিল নেই। তখন ওদের বাড়িতে আমি ফোন করলাম, ওদের বাড়িতে যাওয়ার কথা হচ্ছে এই ইয়াবারে রবিবারে। তো শনিবার দিনই এই ঘটনা ঘটে, শুক্রবার দিনের রাতে ঘটনা ঘটে, আবার শনিবার দিন সাতটার দিকেও এই ঘটনা ঘটে আছে।
আচ্ছা,
ওই ঘটনা যখন ঘটে তখন রবিবার দিন লাগে, আমরা শনিবার দিনই যাই।
আচ্ছা,
ওদের বাড়িতে একটা রিক্সা করে যাই, যাইয়া ও যে উল্টো পাল্টা কথাবার্তা কইছে, আমার বোনের সাথে ঝগড়া লাগিয়েছে। ঠিক আছে, প্রথম দিনই আমার বোনের সাথে ঝগড়া লাগিয়েছে, কথাবার্তা তেমন একটা মিল পাইতেছি না। তো পরে গিয়ে আমি বিস্তারিত কইলাম যে ও তো এরকম এরকম করতেছে, আমার বাড়ির গিয়ে আরো বেশি করতেছে,
বাড়িতে গিয়ে জিনিসটা আরো বেশি হচ্ছে,
বেশি মানে
উল্টো পাল্টা আছে।
ও বলতেছে যে আমার মাথায় কি করতেছে আমি কইতে পারি না, তোর মা বোন যারা আছে সবাই ওরে নিয়া পানি টানি ডাললো, ডাল্লার পরে যে জিজ্ঞেস করতেছে যে কি হয়েছে না হয়েছে, আমি কি হয়েছে না হয়েছে কইতে পারি না, আমার শুধু কইতে পারি যে আমার মাথা কি করতেছে আমি কইতে না, মাথা গরম হয়েছে আমার পানি দেবে।
আচ্ছা,
এখন আমি তো নতুন জামাই, এই প্রথম গেলাম, তো আমার মনের মধ্যে টেনশন কি কালকে বিয়ে করলাম আজ কি হয়ে এলো গা, এরকম একটা মনের মধ্যে অনেক টেনশন জায়গা গেছে আসি, মানে চিন্তা ভাবনা করতেছি। তখন সিগারেট খাই, একলা একলা বসে চিন্তা করতেছি, সিগারেট খেতেছি, এসেছি আবার ওরা যে পানি ডালতেছে, পানি ডালা থেকে কইতেছে যে আমার একটা সালারা করছে, দেখতেছে তোর দুলাভাই কি কই গেছে, তখন আমার ডাইকে আনছে কাছে। তারপরে আমি রাত্রে কইলাম ভাবির কাছে, কইলাম আসি যে ভাবি দেন ওর দুজু কোনো সমস্যা থাকে, ঠিক আছে, কোনো ছেলেরে পছন্দ করে তাহে, কিংবা আমার দুজু হের পছন্দ নয়, কিংবা আমার দুজু কোনো ব্যক্তিগত সমস্যা তাহে, ঠিক আছে, আপনার কাছে কোক কিংবা আপনার যে হের দাদি আছে আপনার কাছে কিংবা নানি আছে ওর কাছে কোক, আমি দুজু চেষ্টা করবো সমাধান করার লাগে, দু সমাধান না করতে পারি তখন একটাকে কিছু করুক কিংবা একটা কিছু খেয়ে আমার কাছে কইব না, আমার কাছে লজ্জা পায় যদি না কয় আপনার কাছে কোক আমার কোনো সমস্যা আছে নাকি, কিংবা হ্যাঁ কোনো ছেলে পছন্দ করে নাকি, তা এরকম করতেছে বিয়ার পরে দিই। পরে ওনারা জিজ্ঞেস করলো, জিজ্ঞেস করার পরে দে কিছুর না এরকম কোনো সমস্যা নাই, হ্যাঁ এরকম কোনো বেজাল সেজাল নাই, পল্লায় পল্লায় ওনারা জিজ্ঞেস করতেছে। আর এটা তো আমাদের দেশ গ্রামে জিজ্ঞেস করে যে কি যদি বেসা দিলাম
জামাই কিরকম বা কিরকম,
এগুলো তো জিগাই তোর কোনো মানে অভিযোগ নেই।
আচ্ছা,
তখন কইতেছে যে আচ্ছা আইস কিছুদিন থাকতে যাও।
কে বলছে?
আমার বাবিরা বলতেছে যে আইসা যেমন এই ওর মাথাটা কি করতেছে, তুমিও তো হো হ্যাঁ তা হোক। তখন চার দিন থাকার পরে দে আবার আইসি আমাদের বাড়িতে, বাড়িতে আসার পরে দে আবার সাত দিন।
ওই চার দিনে কোনো ঝামেলা ছিল?
ঝামেলা ছিল বলতে ওর এই যে মাথায় কি করে গেল, মাথা ব্যথা করে গরম হয়ে যায়, ঠিক আছে, কোনো কিছু
সহ্য করতে এইরকম এইরকম প্রবলেম হচ্ছিল
এরকম।
তো তখন আপনি কি জিজ্ঞেস করেছিলেন যে বিয়ের আগে ধরনের প্রবলেম ছিল কিনা বা ওদের ফ্যামিলিতে ধরনের কোনো সমস্যা আছে কিনা, এভাবে কি জিজ্ঞেস করেছিলেন কাউকে?
হ্যাঁ জিজ্ঞেস করেছিলাম।
তখন ওরা কি বলেছে?
তখন কইছে যে ওদের কোনো এরকম কোনো সমস্যা নেই, সমস্যা নেই।
তারপর?
তারপর সাত দিন শ্বশুর বাড়ি থেকে বাড়িতে আসি, বাড়িতে আসার পর এখন তো একটু যাবো দিতে, শ্বশুর বাড়িতে গেলে তো টাকা পয়সারও দরকার হয়, হ্যাঁ অনেক কিছু নিতে হয়, কিছু টাকা পয়সা দরকার, মানে কয়েকদিন পরে যাবো আসি। তো ওই কয়েকদিন থাকতে থাকতেই মানে ওই যে কালো বিড়ালটা নিয়া রাত্রে মানে উল্টাপাল্টা কথা মানে বেশি বেশি কওয়া শুরু করছে।
আচ্ছা আচ্ছা,
আমার বলতেছে যে তুমি আমার নষ্ট করে ছাড়িয়ে দিবা, তুমি এই করছো সেই করছো, তুমি কালা বিড়াল লয়ে ঘুরো, হ্যাঁ এইগুলো মানে একটার সাথে কথার কোনো আচার কোনো মিল জিল নেই, এগুলো করা শুরু করছে। শুরু করার পরে আমি ওর বড় ভাইয়ের কাছে ফোন করলাম যে দেখেন এরকম এরকম কইতেছে, আর ও কইতেছে যে আমার মাথা ব্যথা করতেছে, জ্বর উঠছে। আমি কিছু বড় টেরি আনলাম, মানে খাওয়াইলাম, আর মানে এক একদিনে এক এক কথাবার্তা কয়ে দিই, উল্টাপাল্টা কথা কওয়া শুরু করে। পরে তারা তাদের বাড়িতে নিলাম, আবার তাদের বাড়িতে গেলাম, তখন করে মানে ঠিক মতন
বাড়িতে গেলে ঠিক হয়ে যায়
না, ঠিক মতন বাড়িতে গেলে ঠিক হয়েছে না, মানে ওর যে মাতার ইয়াটা, ঠিক আছে, মাতার যে সমস্যাটা এই যে ঠিক মতন বাইসা যায়।
আচ্ছা,
মাতার যে উল্টাপাল্টা কথা কইতেছে যে মানে আরো বেশি এরকম বেড়ে
যায়।
আচ্ছা, হ্যাঁ বেড়ে যায়। তো এক পর্যায়ে এমন একটা পর্যায়ে গেছে সে বিছানায় প্রস্রাব করে, এবং কি বিছানায় কাপড় চোপড় পরলে পরে না পরলে নাই,
ভয়াবহ অবস্থা
সম্পূর্ণ, হ্যাঁ বিছানায় সবকিছু করতে।
আচ্ছা,
রাত্রে যখন আমি তার পাশে শুই, এমনও অর্ধেক রাতে দিই আমার
পাগলের মতো আচরণ করতো নাকি রাতের বেলা শুধু বেশ কিছু সময় দিনের বেলা এরকম কিছু হতো?
এই জিনিসটা যখন উত্তেজনা বেশি হয়ে গেছে বাড়তি দিকে যখন তখন মানে রাত দিন সমানই করতো,
টানা করতেই থাকতো।
তো এই যে পশ্চাৎ করে যেত, এগুলো করতো এগুলো করতো, এগুলা তার একটা বড় বোন আছে কিংবা বাবিরা আছে, এগুলো দেয় দেন বাবি, এগুলো কাজ করে তোরে বুঝায়। বুঝাইলে কি বুঝলে শুনে তোরে কিছু ওর ভাইয়ে আর ওর বড় বোনে কিছু মারধর করে, মারধর করার পরে দেও
গায়ে হাত তোলে।
হ্যাঁ গায়ে হাত তোলে, গায়ে হাত তোলে বড় ঠিক হইতেছে এমন দিন আরো কালি দিনে দিন বেশি। তখন নিজের যে কাপড়টা সেটাও শেয়ার করতে পারো, কাপড়টা একজনে ফেলাই দেওয়া লাগে, ছুঁলে দেখে গেল আমার ঠিকঠাক করে দেওয়া লাগে। এখন এরকম করতে 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 এখন তো ঠিক মতো নি ধরতে পারে। এখন দেশে কবিরাজ টবিরাজ দেখাইতেছে, বহুত কবিরাজ টবিরাজ দেখাইতেছে, কোনো কিছুই কাজ হইতেছে না। দশ বারো জন কবিরাজ দেখানোর পরে দিয়ে একটা কবিরাজের হাতে গিয়ে ভালো হয়েছে।
ভালো হলো?
ভালো হয়েছে বলতে ওনার হাতে ক্লিয়ার ভালো হয়েছে না, উনি একটা তাবিজ দিছেন, দিয়ে কইতেছে আমার কাজ যেটা করার এটা শেষ, এখন এই ডাক্তারে কিছু ওষুধ খাওয়াতে হবে।
আচ্ছা
কোন ডাক্তার? যে হাসান ডাক্তার, এটা ওষুধ খাওয়াতে হবে, খাওয়াইলে মোটামুটি ভালো হয়ে যাবো। ঠিক আছে, পরে এই ওনার তাবিজ নিয়ে পরে গেছে ডাক্তারের কাছে, ডাক্তারের কাছ থেকে কিছু ব্যবস্থা করে কিছুদিন ওষুধ খাওয়ার পরে যে ঠিক হয়ে যায়।
আচ্ছা
এর মধ্যে মানে তিন মাস থাকে এরকম পাগল অবস্থাতে, তিন মাস ওষুধ বসে খায়া মোটামুটি ঠিক হয়ে যায়। আর একেবারে ঠিক হয় নাই, যে কথা যে উল্টা পাল্টা কয় মানে একেবারে ক্লিয়ার হয়েছে না। তোর মা বাপ ওরা সবাই আমার বুঝাইছে দেহ আমি সমস্যাটা যেহেতু দেখাই দিছে একেবারে ভালো হইব না, হ্যাঁ অস্তে 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 যাইব, এরকম একটা কিছু বুঝাইছে। তো আমিও বুঝাইছি যে ওর মা বাপ যারা আছে সবাই আমার
বুঝাইছে,
তোমার দুটো বোনের একটা এরকম হইতো তুমি কি করতাম? তো আমি জিনিসটি চিন্তা করলাম, চিন্তা করার ফলে যে কিছুদিন পরে ও মানে সন্তান হবে আসি, মানে
আপনার বউবার কনসিভ করে ফেলেছে।
জি মানে তিন মাস ও পাগল অবস্থা চাওয়ার পরে এক দেড় মাস থাকার পরে দেই মানে বাচ্চা হইব এরকম একটা মানে ও বলতেছে। এভাবে মোটামুটি হ্যাঁ ভালোই কাম কাজ করতেছে, আমিও মোটামুটি কাম কাজ করতেছি। যখন বাচ্চাটার বয়স তার ছেড়ে ৬ মাস বয়স হয়েছে তখন আমার এই কোমরে হঠাৎ করে ব্যথা পায়।
কোমরে হঠাৎ করে ব্যথা পান?
কোমরে ব্যথা ভাই ইয়াতে গিয়ে ওই যে আরেক জায়গায় গেছি সিরাল মিলে গেছি, আবার এই এক বছর সিরাল মিলে যাইনি, বের করার ৬ মাস পরে সিরাল মিলে গেছি। যাওয়ার পরে দেখে মানে খাসটা খুব ভারী খাস, মানে মাথায় দুই থেকে আড়াই মন জিনিস বাড়ি দিতে হয়, এখানে তো তখন তার পরিশ্রম করতে পারতাম, শক্তি ছিল গায়ে, তখন হঠাৎ করে একটা বস্তা নিয়ে না ব্যথা পাইছি, যেহেতু ব্যথা পাই এত ব্যথা সারা বছর বড় পাই মানে কোনো সমস্যা হয় না। ব্যথাটা পাওয়ার পরে দে এখন তো মাঝে নিয়ে লড়তে পারি না, এই মেরুদণ্ডের মাঝে ব্যথা পাইছি এখন তো লড়তে পারি না, যেমন মানে শিরা ভরতে যাই বইরা যখন বলটা বাসায় ডাক্তার বলতে বড় ডাক্তার দেখে নাই, ছোট করে ফার্মেসি আসি, বড় ফার্মেসি আছে না, এগুলার দেখে ওষুধ ভরসা খাই খায়া ঠিক হয় না। তো এক মাস কাজ করে আমি বাড়িতে চলে আসি, ঠিক হয় না, বাবার কাছে কইলাম, বাবার মানে জিনিসটা একটা বেশি একটা গুরুত্ব দিচ্ছে না, এখন বিয়ে শাদী করছে এখন ঠিক মতো কাম কাজ মন বেশি একটা করবো না, এরকম অনুভব করছে। যেমন আমার যতটুকু কায়াতে কুলায় আসি ওষুধ ভরা কায়া যাইতেছি ঠিক হচ্ছে না, এর মধ্যে আমার যে এই স্ত্রী যে বাচ্চা হবে মানে সময় হয়ে গেছে, তখন আমি বাচ্চা হওয়ার
তখন কি আপনার স্ত্রী সুস্থ?
হ্যাঁ মোটামুটি সুস্থ।
আচ্ছা
বাচ্চাটা হওয়ার ৪ দিন আগে আমি এক জায়গায় চলে গেছি কাজ করতে, মানে তখন বাড়ি কোনো কাজ করতে পারি না, এই জায়গায় ব্যথা পাই, মানে আমার কাছে নাই একটা টাকা, মানে একটা টাকাও নাই যে আমি একটা চকলেট কেমন যায় এক টাকা দিয়ে, এরকম একটা টাকাও নাই। যেদিন গেছি আমি ওর সাথে কথাবার্তা বলে গেছি মোটামুটি গেছে, ওর কোনো তেমন কোনো সমস্যা নেই, যেদিন গেছি এর তিন দিন বাদে আমার আশ্রয় দিনের পরে কবর গেছে যে তোমার স্ত্রী হতে পেরেছে যে রূপসনার তো এরকমের সমস্যা কেমন খুব বেশি বেজাল হাসপাতালে নিতে হইব কেমন ও মানে চিল্লা ফাল্লা করতেছে খুব বেশি ঠিক আছে এমন জোরে জোরে চিল্লা ফাল্লা করতেছে ডাক্তারের কাছে কেউ লয়ে যায় না যে গ্রামের যে দাত্রী মহিলারা আছে না ওরা কইতেছে কয় এই সময় খুব চিল্লা ফাল্লা হয় আমি সে মোবাইলে কইতেছি আমি যে চিল্লা ফাল্লা হওয়ার দরকার নাই আপনার ডাক্তারের কাছে লয়ে যান তাড়াতাড়ি মোবাইলের চিল্লা নেই শুনে আমি কইতেছি পরে পাঁচের দিন হাসপাতালে লেগে গেছে রাত থেকে ব্যথা শুরু হয়েছে একবার চিল্লাইছে পরের দিন সকাল ১১টার সময় হাসপাতালে লেগে গেছে লেগে যাওয়ার পরে দিয়ে তখন আরো ব্যথা আরো বাড়ছে ব্যথা অতিরিক্ত ব্যথা বাড়ছে আর আমি সকালে ওই জায়গা থেকে রওনা দিই মোবাইলে শুনতেছি যে চিল্লা ফেল্লা করতেছে তো একটা আমার একটা বাবু হয়
বিরতি শব্দ আরো একবার ছোট্ট একটা বিরতি মাত্র চার মিনিটের চার মিনিট পর আমরা আবারও ফিরে আসব রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে কাঞ্চনের জীবনের অপ্রিয় সত্যে আমরা সবসময় একটা কথা বলি প্রিয় শ্রোতা ভুল বা অপরাধ আপনি যাই বলুন না কেন এটার পেছনে শক্তিশালী ব্যাকগ্রাউন্ড থাকে তারপর সেই ভুল এবং অপরাধের জন্ম হয় এবং সেখান থেকেও পার পাওয়া যায় না কারণ ভুল এবং অপরাধ করলে সেটার প্রায়শ্চিত্ত আপনাকে ভোগ করতেই হয় যারা ভুল করেন যারা অপরাধ করেন এই মানুষগুলো এসে বিনম্র চিত্তে নিজের জীবনের সমস্ত অপরাধগুলো আপনাদের সামনে স্বীকার করেন এই অর্থে যে তার মতো করে আরেকটি অপরাধের জন্য আমাদের সমাজে যেন না হয় আজকে কাঞ্চনের কাছ থেকে আমরা কি শুনতে যাচ্ছি শেষ পর্যন্ত অপেক্ষা করুন ছোট্ট একটা বিরতি মাত্র চার মিনিট পর আমরা আবারও ফিরে আসছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব রিচার্জ ইউর সেলফ চল্লিশ কোটি ভোক্তার প্রিয় পানীয় ১৮ কোটি মানুষের গর্ব রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ববাজার মনে রেখো রয়্যাল টাইগার জিতবে সুন্দর আগামীতে তারা গড়বে রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক রিচার্জ ইউর সেলফ
সহজে সবখানে লাইফটাকে ভরপুর করতে ইস্পাহানি মির্জাপুর নিয়ে এলো ২৫টি টি ব্যাগের স্মার্ট ব্যাগ তাই যেখানেই থাকো যেখানেই যাও ব্যাগটাকে সব সময় সহজেই সাথে রাখতে পারো এই স্মার্ট ব্যাগ
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব রিচার্জ ইউর সেলফ
আরো একবার স্বাগত জানাচ্ছি চার মিনিট পর আপনারা শোনা শুরু করেছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব কাঞ্চনের জীবনের অপ্রিয় সত্য এখানে উদ্ঘাটিত হচ্ছে আমি আর কে কিবরিয়া আপনার সঙ্গে এবং আজকে আমাদের এখানে টিম মেম্বার হিসেবে রয়েছে সাউন্ডে এবং বাকি অন্যান্য কাজগুলোতে মঞ্জুর আর এই মুহূর্তে কথা না বাড়িয়ে আমরা আবারও ফিরবো কাঞ্চনের কাছে কাঞ্চন তারপর
বাবু হয় বাবুটা হয় মরা ভিতরেই মরা হয় মরা হয় বলতে হাসপাতালে দিছে হাসপাতালের যে নার্স ওরা বলতেছে বাড়িতে যে দাত্রী করছে যারা এরা মারে লাইছে আবার দাত্রী যারা কইতেছে ক হ্যাঁ আমরা বাচ্চা মারিলাম কিমনে এই হাসপাতালে মারা গেছে কয়টা মরা হয়েছে ঠিক আছে এরকম একটা কিছু কথা আলোচনা চলতেছে তো আমি আস্তে আস্তে দেরি হয়ে যায় তো মরা বাচ্চা হয়েছে তো ওরা বাচ্চাটা মারি টারি দিছে ওরা শীতকাল ছিল তারপরে দে ৪,০০০ টাকা মতন খরচ হয় সরকারি হাসপাতাল তো সরকারি হাসপাতাল না ছাড়া খুব খারাপ থাকার জন্য মানে ব্যবহার খুব খারাপ করে কিছু টাকা দিলে কাজ সুন্দর করে ভালো করে করে ব্যবহার খুব ভালো করে টাকা না দিলেই মনে করেন যে উল্টা পাল্টা শুরু হয়ে যায় তো না ফেরে কিছু টাকা পয়সা দিচ্ছি তারপরে কাজটা সুন্দরভাবে করছে তারপরে দে যখন আমি যোগ্য পড়ছি বসার পরে দিই ওরা বাকি যারা ছিল আমার স্ত্রীর সাথে আমার শাশুড়ি আর আমি রাত্রে রয়েছি মানে হসপিটালে তিন দিন টাকা হয়ে গেছে তিন দিনের মাঝে লাস্টের দিন আমি গেছি আর দুই দিন অন্যরা রয়েছে আসি লাস্টের দিন সে আবারও আর সেই সমস্যা দেয়া দিয়েছে,
মানে ওই আগের যে সিম্পটম ছিল সেগুলো ফিরে
আসে, মাথার যে সমস্যাটা আছে না ওইটা ওইটা দেখা দিচ্ছে ঠিক মতন।
আচ্ছা,
ফিল্লা ফেল্লা শুরু করছে, খালি করতেছে আমার আবু কই, আমার বাবু কই,
মানে বাচ্চা কথা বলছে,
হ্যাঁ বাবু কই, হ্যাঁ আমার বাবুরা কি করছো, তুমি কই রাখছো, এইগুলাই কেন করতেছে। হ্যাঁ, আমার বাবু গেলে নিছে, বাবুরে এনে খুঁজে হেনে খুঁজে, ওই হাসপাতালের যে সিট সিটের নিচে খুঁজে, ব্যাগে খুঁজে, হ্যাঁ আমার বলতেছে তুমি বিক্রি করে লাইছো, এগুলো বলতেছে। তখন তার ভাইয়ের কাছে ফোন করলাম, ফোন করার পরে আমি যে কইছি যে বলে ভাই এরকম এরকম করতেছে, ওর ভাইয়ের কইছে যে বাড়িতে নিয়ে যাবো, ওইখানে ডাক্তার যায়, ডাক্তার যা কয় নিয়ে যাবো।
আচ্ছা,
ডাক্তার দেখলাম, ডাক্তার কইছে যে আমি ইচ্ছা করো তাহলে তোমাদের বাড়িতে নিয়ে যেতে হবে। তো বাড়িতে গেলাম, ওদের বাড়িতে, বাড়িতে যাওয়ার পরে দেয় চিল্লা ফেল্লা শুরু হয়েছে, এই চিল্লা ফেল্লা শুরু করেছে, আমার আবু কই, হ্যাঁ আমার আবুটা কইলু গেছে, এই সুকে সে খুঁজে, কোনে ব্যাগে খুঁজে, খাটের নিচে খুঁজে, কোনে আমার আয় ধরে, কোনে তার মার আয় ধরে গিয়ে বাবু কই, এই বাবুর কথা চিল্লা ফেল্লা শুরু হয়ে গেছে। চেক করতে করতে সারাদিন তো চিল্লা ফেল্লা করছে, রাইত বড় শুরু করছে চিল্লা ফেল্লা, ওর ভাই আইসে, আরেক ঘরতে ওর ভাই আইসে, রাইতে রাইতে তিনটে সময় চিল্লা ফেল্লা শুরু করছে, তার ভাই উঠে আইসে একটা রশি আর একটা লাডি নিয়ে, লাডি নিয়ে আসার পর ওর কিছু ফিটনা দিছে,
আপনি থাকা অবস্থায়,
আমি থাকা অবস্থায় ওর কিছু ফিটনা দিছি, মানে ফিটনাটা দেওয়ার দিনের বেলা আমি ওর বাবির কাছে কয়ে রাখছি, বাবি দেখেন ওর যে জায়গায় অপারেশন হয়েছে ওই জায়গাটা অবস্থা বেশি ভালো না, ওর কাঁচা ওর কেউ মারা থাকে না, যাতে ঠিক আছে মারলে কিন্তু ওর মাথারও সমস্যা, একটু কিছু হয়ে যাওয়া লাগে পরে কিন্তু আমরা এলে দৌড়াদৌড়ি করা লাগবো, এমনকি আমরা এই টাকা পয়সা লাগবো, ঠিক আছে ওরা যে কেউ মারে না, আর ও তো পাগল এরকম করে করতে থাক, সহ্য করে থাকতে হবে, সহ্য না করতে তাইরে ওর ভাইয়ে কিছু মারধর করে, মারধর করার পরে দে লইছে রশি দে ভান্ত, মানে হাতে পায়ে ঠিক মতনে ভান্ত লইছে, তখন ভান্ত যখন লইছে ওর ভাইয়ের একটা বকা দিছে যে এই সুরের ঘরে সুর, তোর শরীরে যদি মারেলা তোর কেমন লাগবো, হ্যাঁ তুই তো জাগা, মানে আমার স্ত্রী ওর ভাইয়ের, হ্যাঁ ওর বাইরে একটা ধাক্কা মারা ফেলাই দিয়েছে, সুখে তো নামায় ফেলাই দিছে, ফেলাই দিয়ে আমি যে জায়গায় শুয়ে দিয়েছি ওর ঠিক সেই জায়গায় এক লাভ দিয়ে গেছিল,
মানে আপনার কাছে,
হ্যাঁ গিয়া করে আমার দুইটা শুয়ে দিয়েছি, তখন তোর বড় ভাই এই জায়গায় তার যাইতে ফেরে না, ওই জায়গায় গেছে না, চুপ করে করতে বাইরে গেছে, পরে সারা রাত ধরে চুপ করে ঠান্ডা মতন ঘুমাইছে, পরে হজর আজানার এক ঘন্টা আগে থেকে আবার শুরু হয়েছে
একই কাহিনী,
হ্যাঁ একই কাহিনী, এই চিল্লা ফেল্লা শুরু হয়েছে, চিল্লা ফেল্লা করতে 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 এখন সেই আবার এই কবিরাজ কুসদ আছে, কবিরাজ ডাক্তার যারা আছে সবাই কুদাছে, কুসদে 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 আগের যে ওষুধ গুলা খাইছিল ডাক্তারের কাছ থেকে, এখন এই ওষুধ গুলা খাওয়ার চিন্তা ভাবনা করাতেছে যে এই ওষুধ গুলা খাওয়াই দিব, আলোচনা করতে আসি, আর এর আগে যে কবিরাজের কাছে গেছিল কবিরাজ মারা গেছে, কবিরাজ গেছে এখন কার কাছে যাইব, অন্য একটা কবিরাজের কাছে যাই দিব, ভালো কবিরাজ পায়না 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 পায়না, পরে এইখানে সেখানে লয়ে যা, পুজোরের বাড়িতে লয়ে যা, এনে এনে লয়ে যা, যেন যায় ওর মা যায়, ঠিক আছে আমি যাই না বেশি একটা যাই না, আরেকদিন আমার এক ফুফু সন্ধান দিছে যে অমুক জায়গায় একটা ভালো কবিরাজ আছে ওই জায়গায় নিয়ে গেলে ভালো হয়ে যাবো, তোরা কথা মতন ওই জায়গায় নিয়ে যায়, নিয়ে এলো হুজুর, কিছু তাবিজ টাবিজ দেয় দেওয়ার পরে কইছে যে এমন কিছু ওষুধ বসা খাওয়ালি কি হয়ে যাবো, আমার ওই যে ওই ডাক্তার আছে না যে ডাক্তার প্রথম ওষুধ খেয়েছিল ওই ডাক্তার কাছ থেকে আবার কিছু ওষুধ বসা খাওয়া শুরু করে, তারপরে ওরে ভালো করে সুস্থ করে, এখন ও মোটামুটি সুস্থ হয়েছে, সুস্থ হওয়ার পরে দে মার সাথে আমার একদিন টুকি টাকা জিনিস নিয়ে, আমার যে স্ত্রী আছে না ওর যে মাতার সমস্যা ওর সাথে আমার মার আর ওর মানে কোনো মতনই মিল পড়ে না, মানে কোনো মতনই মিল পড়ে না, এমন আমার মা আর ওর তো রাগ বেশি আর ওর তো হচ্ছে মাতার সমস্যা, ওরা দুজনে মানে একটু পর পরেই লাগে যায়, আমার আমার ছোট বোনও লাগে না, আব্বাও লাগে না, হ্যাঁ আমারও যাবে হয় না, আমার সাথে একটু আর লাগে, লাগতে 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 আমার কইতেছে এটা এটা বুঝি না, তোমারও অসুখ তোমার বেডেরও সমস্যা, দুজন মানুষের যে চলায় নেওয়াটা খাওয়াটা পারতাম না, তোমার চিন্তাকে তুমি করবা,
কে কাকে বলেছে,
এটা আমার আম্মা আমার কইতেছে, রাগে আসি আমার বউ যে আমার আম্মারে গালাগালি করতেছে আসি, গালাগালি পরে যে এই কথা কইতেছে, আমি কইছি যে যেবেলা সুস্থ আছিলাম হেবেলা তো কামাই আনিয়ে দিছি, হ্যাঁ হেবেলা দুধ একটা দমকও দিছি কিংবা খারাপ কথা কইছি, সেবেলা কিছু কইছি না,
মানে যেটা বললো আপনার মা যে আপনিও অসুস্থ আপনার বউ অসুস্থ, আপনাদের দুজনকে ফ্যামিলি দেখতে পারবে না,
দুজন চলায় নেওয়া সম্ভব না, একটাকে কামাই নাই রুজি নাই কেমনি কি করবো, তো তোমরা এই থামাইও করবা না হইলি এই বৈশাখ আইবা বড় বড় কথা কইবা, তোমার বউ বড় বড় কথা কইলবো, এগুলো আমি সহ্য করতাম না, আমার আম্মাই কইতেছে। তখন বউ তোমার যে কথার কোন সিরিয়াল নেই, বউ মা দুধ কয়ে দে বউ মানে আরো বিপরীতে কয়ে আসি ডবলটা কয়ে, ঠিক আছে, কাজে লাগতে 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 অনেক বড় হয়ে যায়। তখন আমি আসি, তারপরে এই ঘটনা শুনি, শোনার পরে যেমন আমার আম্মা যখন কইতেছে যে বলে আমরা দুজনই পাল্টাতাম না, তখন আমার মনটা মধ্যে গেছি কি সারাটা জীবন আমি আমায় খাওয়াইলাম, আমি এখন আমি একটু অসুস্থ হয়েছি গিয়ে এর কারণেই আমার আম্মাই কইতেছে যে তোমরা দুজনেই হ্যাঁ অসুস্থ, তোমরা দুজন রে ফেলা সম্ভব না। তখন এক পর্যায়ে মার সাথে কথার কাটাকাটি হইতে 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 একটু গভীরে ফেলে গেছে, গভীরে যেতে যেতে মানে একদিন পার হয়ে গেছে,
মানে মার সঙ্গে টুকটাক কথা হয়ে যাচ্ছে,
মা আমার আম্মা কি একটু গুসা করে আবার এই ভাত খাইবো না,
আচ্ছা
ভাত খাইবো না আবার এই বাড়িটাকে রাগ করে দেবো, ঝগড়া করার পরে দুই দিন লাগাতেই ঝগড়া হইতেছে, এই ঝগড়া আমার আব্বাও তামাই দাঁড়ি না আমিও তামাই দাঁড়ি না, মানে দুজনের একজনে বুঝেছে মানে দু হাড়ি পাতিল দেওয়া তো যা হেনক ঝগড়া হয়, ঠিক আছে হেনক ঝগড়া হয়। এটা করতে 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 আমার আম্মাই কইতেছে, আমার আম্মা খায় না ভাত খায় না, আমার আম্মাই কইতেছে যে এরা দুজন রে দুজু আজকে দিনের ভিতরে আলাদা করে না দৌ, আমি ভাতও খাইতাম না গরু যাইতাম না এগুলো আমি থাকতাম
না,
আমার আম্মাই কইতেছে আমার আব্বারে, আব্বা কইতেছে যে তুই দেখা পাইতো পারি কথা নাই কথা লই যাইছ দেখছ অবস্থাটা কি তৈছে কই পালবাম, আম্মা মানে না, আম্মাই কি করছে আমার বউর সাথে ঝগড়াটা আরো বেশি বেড়ে গেছে, মনকালি মানে উপরের দিকে উঠতেছে মানে মানে আমি আমার স্ত্রীকে কিছু কইতেছি না, বুঝাইতে আসি না কারণ ওরে তো বুঝাই লাভ নেই, আমার সাইড থেকে ওরে বুঝাই লাভ নেই, ও হলো পাগল, ঠিক আছে আমার 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 আমি আগে কইছি আমার ওর সাথে কোনো কথা বলবে না, ও হলো পাগল ওরে বুঝাইবো কি, ঠিক আছে আমি তোমারে বুঝাই তুমি সবসময় ওর সাথে বাড়তে দেখবো। তো অনেকবার বিশ্রী কথাবার্তা হইতে 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 এখন বউর সাথে যাত্রা বাদ দিয়ে আমার সাথে যাত্রা শুরু হয়েছে, পরে আমি টান দিয়ে এত দূরে টান দিয়ে আমি গর্ব আছি খুঁজে টান মারে মেরে দূরে এমে
এতক্ষণ ধরে যারা ধৈর্য ধরে ওকে শুনেছেন ওর যে জীবনের যে অপরাধ, শুধু একটা কথাই বলতে পারি ওর একটা সহজ সরল জীবন, একটা পাগল প্রায় স্ত্রীকে বাপ মা বিয়ে দিয়ে দিয়েছে না দেখে শুনে তাকে বিয়ে করে তাকে মেনে নিয়েছে সংসারে, এটা খুব কম মানুষের পক্ষেই সম্ভব আমাদের মতো এই এই বর্তমান জামানার ছেলেদের ক্ষেত্রে, সম্পূর্ণ ফ্যামিলির উপর চলে যায় ব্লেম, তারপর ওর মতো ছেলে যে মোটামুটি শিক্ষিত না কিছু না সে যে এইভাবে মেনে নিয়েছে নিঃসন্দেহে একটা অনেক বড় ব্যাপার, যেটা অনুষ্ঠানের মাঝামাঝি পর্যায়ে বলেছিলাম যে ওর অপরাধ পাওয়া খুব মুশকিল আজকের এই যাহা বলিব সত্য বলিব সেই অপরাধের জায়গাটি হচ্ছে এটা, মাকে যে আচরণটি ও করলো মাত্র কয়েক সেকেন্ডের বর্ণনায় এবং ওর জীবনে যে ঘটনাটি ঘটে গেছে সেটাও কয়েক সেকেন্ডের, কিন্তু কত বড় এবং কত ভয়াবহ রকমের অপরাধ এটা অচিন্তনীয়, এবং এটা আমরা বারবারই বলি যে আমাদের সমাজে এ ধরনের ঘটনা ঘটে না তা কিন্তু নয়, এরকম ঘটনা অহরহই ঘটে কিংবা এর চাইতেও বড় ধরনের ঘটনা ঘটে, কিন্তু ও কেন এসছে আজকে যাহা বলিব সত্য বলিব, তো ওর নিজের যে অনুতপ্তের জায়গাটা সেখান থেকে হ্যাঁ আমরা একটু সামনের দিকে আগাতে চাই স্টোরি।
মনের যে একটা বেদনা পায়া কান্দছে, তখন মানে পাড়াপাশি এলাকার মানুষ প্রতিবেশী মানুষ আইছে তারপরে আমারে যে কোথায় মানে বকাবদ্ধ করতেছে যে এই কাজটা কি করছো কি করছো কি করছো কি করছো, তখন আমি গেছি দূরে দূরে গিয়ে মা যখন কান্দতেছে আমারও চোখ দিয়ে ফানি দিতেছে, আমি গিয়ে দূরে এক জায়গায় গিয়ে কান্দতেছি আর সিগারেট খাইতেছি, তখন মানে কেউরে আর কন্ট্রোল রাখতে পারি না। এবার মা সাতটা দিন গেছে গা খায় না, হুম করে দিয়েছে যে আলাদা আমরা আলাদা না হওয়া পর্যন্ত মা ভাত খেতে না। পরে আমার যে স্ত্রী আছে না ওর কিছু গয়না ছিল আসে, মানে বলতে কানে ফুল ছিল দুইজন, তো এগুলা কি করছি এই আমি আর আমার স্ত্রী যুক্তি বেড়া বিক্রি করছি।
আচ্ছা
আমি কি করছি একটা সামনের পাতিল একটা ড্যাগের এই বাতের পাতিল কিনে আনছি, কিনে আনার পরে দিয়ে আলাদা খাওয়া শুরু করছি। শুরু করে দিয়ে এই ফুলগুলা বিক্রি করলাম 4,000 টাকা।
আচ্ছা
1,000 টাকা ডাল চাল হাড়ি পাতিল মিলাই এগুলা কিনছি, বাকি রইল 3,000 টাকা। 3,000 টাকার মধ্যে আরো 1,000 টাকা খরচ হয়েছিল মানে খাওয়া দাওয়া।
মানে আপনি চেষ্টা করতেছেন এখন আলাদা হয়ে যেতে হবে, যেহেতু মা খাওয়া দাওয়া করতেছে না, সুতরাং আলাদা হয়ে যেতে হবে।
আলাদা হয়ে যেতেছে, আলাদা হয়ে যাওয়ার পরে বাকি রইল আর 2,000 টাকা। 2,000 টাকার মধ্যে 900 টাকা দিয়ে একটা সাইকেল কিনছি।
সাইকেল
১১০০ টাকার মাল নিলাম, কসমেটিক মাল গুলো যেগুলো ওগুলো চিনি ঠিক আছে, এই কসমেটিক মাল কিনলাম। তো এই ব্যবসাটা আমার এক বোন জামাই করে এবং কি আমার যে শ্বশুর বাড়ির একজনে করে, ওদের সম্পর্কে মোটামুটি একটু আইডিয়া হয়ে গেছে। তুই ব্যবসাটা করা শুরু করলাম, এক দেড় মাস করছি, করার পরে মোটামুটি ভালোই লাভ আইয়ে।
তখন কি আলাদা হয়ে গেলাম ফ্যামিলি থেকে?
হ্যাঁ আলাদা হয়ে গেছি।
আচ্ছা
একদম পুরো আলাদা। তখন আমি যে কসমেটিক মালগুলো নিয়ে যাই, প্রতিদিন 8 থেকে 10 কেজি চাল হয় এবং কি প্রতিদিন 300-400 টাকা কিংবা 500 টাকা মতন বিক্রি হয়।
আচ্ছা
বিক্রি হইলে ওইখানে লাভ হয় 500 টাকা দিয়ে বিক্রি হয়, সেখানে করে ম্যাক্সিমাম লাভ হবে 300 টাকা। আর যে 8 থেকে 9 কেজি চাল হবে ডিফোর ডিলার, সেভাবে চলতেছি মোটামুটি। আর ব্যবসাটা আস্তে আস্তে বাড়াইতেছি, বাড়াইতে বাড়াইতে ব্যবসার মাঝে মাল তুললাম প্রায় 5,000 টাকা মাল তুললাম, বিভিন্ন আইটেমের বিভিন্ন রকমের। হ্যাঁ এখন যে কেউ দোকানে মাল পছন্দ করবো একটা বক্স বানাইছি কাজ দিয়া বড় করে, মানে মোটামুটি চলতেছি ঠিক আছে। এখন নিজে কায়তায়া আর এক মনের মতন চাল দলে গেছিলাম, টাকাও অন্তত 1,000 টাকার মতন জমা লাইছি, আর ব্যবসা অনেক বড় করে লাইছি আগে এই 1,100 টাকা দিয়ে অনেক বড় করে লাইছি। করতে 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 হঠাৎ করে হুজারি চলে আসছি।
আচ্ছা
হুজারি দের করছি, করার পরে দিয়ে একদিনে লাভ হয়েছে ঠিক আছে 800 টাকা লাভ হয়েছে। এইভাবে দিনকাল যাইতেছে, আমার বাপে আর আমার বড় ভাই আমার চাষারা যেমনি চলে আমি মোটামুটি তার সাথে চলতে পারবো এরকম ভাবি। এখন আমার যে অসুখটা আছে না, এই অসুখটা হঠাৎ করে ডাক্তারে নিষেধ দিয়েছিল যে সাইকেল ফেলা যাবে না, এই অসুখটা হঠাৎ করে মানে বেশি রকম বাড়ে।
বিরতির সময় হয়ে গেল আরো একবার, ছোট্ট আরেকটা বিরতি নেব 5 মিনিট পর। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে আমরা ফিরে আসছি শেষবারের মতো, সঙ্গে থাকুন। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ব বাজার। মনে রেখো রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীতে তারা গড়বে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ। একেবারে শেষের দিকে আরো একবার ওয়েলকাম, আরো একবার স্বাগত রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিবতে। যারা এতক্ষণ পর্যন্ত রাত জেগে এই অনুষ্ঠানটির সঙ্গে আছেন, যারা কাঞ্চনের জীবনের অপ্রিয় সত্যগুলো হজম করছেন, তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। কারণ এই অনুষ্ঠানটি যারা শোনেন তারা অনেক সময় নিজের মস্তিষ্কের জায়গাটিতে, নিজের বিবেকের জায়গাটিতে বিভিন্ন রকমের প্রশ্নের সম্মুখীন হন, অনেকেই সহজভাবে নিতে পারেন না। সেই অর্থে আমরা আসলে বলতে চাই যে এই অনুষ্ঠানটিকে সহ্য করা, হজম করা। যাই হোক প্রিয় শ্রোতা, আমরা কথা না বাড়িয়ে কাঞ্চনের কাছে আবারও ফিরছি। হ্যাঁ কাঞ্চন, যেখানে বলছিলেন আপনি সেখান থেকে আমরা আবার শুনতে চাই। তারপর
আমি হঠাৎ করে ব্যথা পাই, ব্যথা হওয়ার পরে যে আমার বোন জামাই আছে, যারা আছে ভাই বোন আছে, সবার সাথেই আলোচনা করছি যে এই জিনিসটা লিয়ে। তো আমি প্রতিটা সময় আমার অনেক কষ্ট হয়, আমি মানে মনের জিদ দিয়ে কাজগুলো করতেছি কিন্তু আমার সারা দু অন্য কই কেউ হয় আমার মনে হয় আমি যতটুকু কাজ করতেছি এতটুকু যে পারবো। তো এবার এক জায়গায় কইতে 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 মার সাথেও কইলাম, মার সাথে মানে একটু আডু কথা শুরু করতে চেয়েছি।
আপনি যে ঘটনাটা ঘটালেন মার সঙ্গে, তারপরে কি মার কাছে মাপ চেয়েছেন?
না, মাপ চাইছি না।
তারপরে মাপ চাননি?
মাপ চাইছি না, মাপ চাইছি একেবারে লাশ মুহূর্তে আসি। তারপরে কইছি যে বলে এরকম সমস্যা আমার, আমার মেরুদণ্ড মধ্যে ব্যথা ভাই, এখন কি করা, চিকিৎসা মোটামুটি করছি। মানে আমার আমা কইতেছে যে তোরে আমি ভালো করাম, মানে আমি ভালো করাম, তুই তো আমার কথাবার্তা শুনোস। আমি বলছি হ্যাঁ ঠিক আছে, পাশে যা করছি না করছি সম্পূর্ণ ভুল করছি, এখন তুমি আমার কি করবো করো। আমার আম্মা কইতেছে আমার কথা শোনার লাগবো, আমার আমি যা কই তা বুঝতে হবে, আমি যা দেখা কই দেখা যাই তুই। আমি বলছি ঠিক আছে তুমি যা দেখা কই দেখা যাই, এখন মার কথা না শুনলে আমার কাছে এই মুহূর্তে নাই টাকা, চিকিৎসা করতে অনেক টাকা লাগবো, আমার কথা না শুনলে তো আমার চিকিৎসা হইব না। আমি বলছি আচ্ছা ঠিক আছে। মা কইতেছে কতর একজন হুজুরের বাড়ি পাঠাই, মানে একজন পীরের কাছে আমার পাঠাইব, ওইখানে গেলে তুই ভালো হয়ে যাবি, ওইখানে দুজু আল্লাহর রহমতে হুজুরের দোয়া যদি ভালো না হও তাহলে তোরে হুজুর যদি বিদায় দেয় তাহলে বিদায় লিয়ে তোর পরে চিকিৎসা করম, ভালো চিকিৎসা যেখানে যাওয়া লাগে না লাগে সম্পূর্ণ করম। আমি বলছি আচ্ছা ঠিক আছে। তখন আমার আম্মার কাছে কিছু টাকা ছিল, এটা আমার আম্মা আমার আম্মার ব্যক্তিগত টাকা আসি ছিল, ওই টাকা বাস টাস করে 2,500 মতন আমার দেয় দিয়া আমি ওই হুজুরের বাড়িতে যাই। এই হুজুরের একটু রেগে যাই, হুজুরের বাড়ি যাওয়ার আগে যে আমার সব কিছু যাওয়ার আগে দিয়ে আমি আমার আম্মার কাছে হা ধুই দিয়ে আর আব্বার কাছে দুই দুজনের একখানে দাঁড় করে আর দুটো মাপ চাইয়া, মানে মাপ চাইছি যে আমি যে ভুল করছি তুমি আমার মাপ করে দাও, ঠিক আছে তোমরা মাপ না করো তাহলে আমি আর বাঁচতাম না, মানে মাপ করে দাও, আমি আর জীবনে এই ধরনের ভুল করতাম না। তখন আমার দৈরা আমার মাথা দৈরা আমার আব্বা আম্মা দুজন আমার দৈরে কান্দে দিছে, তখন করে জোরে জোরে কান্দা শুরু হয়েছে, অনেক জোরে জোরে কান্দা শুরু হয়েছে। আমার আমার আব্বাই কইতেছে যা তুই যা ওইখান থেকে আসার পরে দে, গোয়ার বাড়ি থাকলে থাকবো না থাকলে নাই, হুজুর যত আল্লাহ সুস্থ না হস তাহলে যা লাস্ট যা করার করে দেখে দাও, আমার গোয়ার বাড়ি থাকলে থাকবো না থাকলে নাই, যা করার আমি করে দেব। আমার আম্মা ওদেরে আমার বহু ধরে লিয়ে কান্দছে, মানে আমার লিয়ে অনেক গর্বিত করতে আসি, আমার লিয়ে সংসার আমাদের আশা ভরসা একটা কামাই রুজি একটা ইয়া। তারপরে সবার দোয়া টুয়া লিয়া বাড়ির ময়মুরগি যারা সবার দোয়া টুয়া লয়ে গেলাম, যাওয়ার পরে দে হুজুরের বাড়িতে গেলাম, ওইখানে হুজুরের বাড়িতে গিয়ে কিছু শিঙ্গি দিছি, শিঙ্গি দেওয়ার পরে দে হুজুরের কাছে আমার ঘটনা কইলাম যে হুজুর আমি তো এরকম ভাবে ব্যথা পাই, এমন অনেক জায়গায় চিকিৎসা করছি আমার রূপটা ধরা পড়ে না, কি ব্যথাটা পাই এটাও কইতে পারি না, শুধু মাঝার মাঝে ব্যথা পাই, এখন আমি আপনার এখানে আইসি কিছুদিন থাকতে এবং কি মাজারে যাইবা গিয়া আসন টাসন দিবা, ঠিক আছে হুজুরের বাড়ির নামকরণ শিখাই দিল। তো তাকতেছি 8 দিন লাগাত হুজুরের বাড়ি তাকছি, তারপরে দে আমার যে বেতাটা পাইতাম মেরুদণ্ড মধ্যে এটা একদম বেতাটা পাইতেছি না, একেবারে গেছে গা। বাড়িতে মোবাইল করছি যে আমি তো বেতাটা যে বেতাটা পাইতাম এই বেতাটা গেছে গা, এখন তো বেতা পাইতেছি না, এখন তো আমি মোটামুটি ভালো। 8 দিন পরে হুজুরের বাড়ি হচ্ছে গেল চট্টগ্রাম, চট্টগ্রাম থেকে আমাদের এলাকায় চলে আসছে হুজুর, দাওয়াতে আসি হুজুরের বাড়ি থেকে, আমি হুজুরের বাড়িতে, হুজুর এসে আমরা দেশে 8 দিন পরে হুজুর জনা এসে আমারও কোনো বেতা নাই, হুজুরের বাড়িতে টুকটাক কাজ করতেছি। আবার আমার নতুন অবস্থায় আমি গিয়ে পড়ছি হুজুরের যে গড়টা আছে না, গড়ডার পাশে যে একটা বেড়া আছে, বাউন্ডারি আছে, ওই বেড়াটি বান টান দিয়ে কাছে আসি, ওই জায়গা সহজে কেউ ঢুকতে দেন। আমি নতুন অবস্থায় মানে আমার মন টন একটু ভালো যাচ্ছে, হুজুর জানি না কে লেগে দিছে, ক্লিয়ার বলতো ওই জায়গায় যে কাজ টাজ করতেছি। 10-12 দিন পরে দে এই জায়গাটার মধ্যে আমার একটা ব্যথা করে, একটু করে ব্যথা করে, ওই ব্যথাটা আস্তে আস্তে দিন যেতেছে মানে এটা বড় হইতেছে, বড় হইতে 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 এক পর্যায়ে করে এত বড় হয়েছে, এতটুকু বড় হয়েছে, এখন এত বড় হয়েছে মানে আমি সুজো হইয়া হাঁটতে পারি না, মানে এদিকে বেঁকা হয়ে হাঁটানো লাগে, ডান চেটে একটু বেঁকা হয়ে হাঁটানো লাগে, মানে এদিকে একটা টিউমারের মতন হয়েছে গা, ভিতরে পাত না, মানে সাপ পড়লেও মানে এদিকে ফুলে থাকে। সেটা হচ্ছে হুজুরের বাড়িতে গিয়ে, তো পরে হুজুরে দেখাইছি 23 দিন পরে, তা হওয়ার 23 দিন পরে হুজুরে দেখাইলাম, দেখানির পরে দে হুজুর আরেকজন আমার বাড়ির দিশা জাতীয় একজন লোকে ডাক দিয়ে কইল যে এই হেলিম এটা দেখো তো এই ছেলেটার কি হয়েছে না হয়েছে, ঠিক আছে এটা কালকে তুমি হাসপাতালে নিয়ে যাবে ছেলেটারে নিয়া, এটা তুমি ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে যাই না, পরে আমার জানাইবা কি হয়েছে না হয়েছে সম্পূর্ণ ক্লিয়ার কাট আমার জানাইবা। ও হেলিমে আমার হাসপাতালে নিয়ে যায়, নিয়ে গিয়া পরীক্ষা করায়, পরীক্ষা করানোর পরে দে আমার ধরা পরে হচ্ছে টিবি, আমার টিবি হয়েছে, টিভিটা হয়েছে যে স্পাইনাল টিভি কয় সেটা বলে স্পাইনাল টিভি হয়ে আমার একদম মেরুদণ্ড মানে দোষ হুজুরের কাছে কইছে হুজুর এই ছেলের তো পরীক্ষা নিরীক্ষা হওয়ার পরে দে রিপোর্ট আইছে টিভি ধরা পড়ছে তখন ওই টিউমারটা যার কাছে পরীক্ষা নিরীক্ষা করছি ওই ডাক্তারে কইছে অপারেশন করে লাই টিভি অপারেশন করে লাইবে তখন তো অপারেশন করলে তো অনেক টাকার দরকার এখন বাড়িতে ফোন করলাম এখন তো সবাই কান্না করে যে অপারেশন করা লাগবো অপারেশন করলে তো অনেক টাকা পয়সা লাগবো এখন কেমনে কি করা তো হুজুরের কাছে কইলাম হুজুরে তাৎক্ষণিকভাবে আরেকজন ডাক্তার আছে ওনার চেয়েও বড় ডাক্তার আছে বিদেশ থেকে প্রথমে ওনার কাছে নিয়ে যাওয়ার কথা আছে পরে উনি বিদেশ গেছে দিকে আইসে না পরে উনি বাদে আইসে পরে উনার আবার দেখাইছি বিদেশ থেকে আইসে সেটা দেখাইছি নে দেন পরে উনি বড় ডাক্তার উনি কেছে না এটা অপারেশন করলে সমস্যা হইব আরো তা অপারেশন করা যাইব না তুমি আগে অন্তত কমপক্ষে টিভির ওষুধ দুই মাস খাওয়ার পরে যে তুমি এটা যদি চিন্তা ভাবনা করো অপারেশন করো আর যদি বেতাটা বাড়ে তখন আর যদি বেতা না বাড়ে তাহলে অপারেশন করো কোনো দরকার নেই তখন হুজুরে কইতেছে যে টিভির ওষুধ নির্ধারিত এক জায়গা থেকে খাইতে হইব ডাক্তারও কইতেছে নির্ধারিত এক জায়গা থেকে ছয় মাস একটা কোষ খাইতে হইব ঠিক আছে তখন হুজুরে তো হুজুরের কাছে আলোচনা করলাম হুজুর কইতেছে আমি মনে করি যে তোমার বাড়িতে গিয়া তোমার নির্ধারিত জায়গা থেকে ওষুধ খেলেই ভালো হয় তখন আমি আসলাম বাড়িতে বাড়িতে গেছি বালা খালি শুধু মেরুদণ্ড মাঝে ব্যথা হয় এখন ওই টিউমার এক টিউমার দিছে
মেরুদণ্ডের ভিতরে টিউমার
জি মেরুদণ্ডের ভিতরে
আচ্ছা আপনি এখন কিছু করতে পারেন আপনি তো এই অবস্থায় আসছেন আমাদের এখানে এখন কিছু করতে পারেন নাকি বেকার বসে আছেন
এখন এখন বেকার বসে আছেন
কিছু করতে পারেন না তো কেন মানে এই জীবনের যে অপ্রিয় সত্যগুলো আজকে মার সাথে খারাপ ব্যবহার আপনি এরকম একটা অবস্থার মধ্যে আছেন কেন বলতে আসছেন আমাদের কাছে
বলতে আসছি যে আমি আমি যে আমার মার সাথে অপরাধটা করছি ওই অপরাধটা আমার মনে হইতেছে যে আমার মাই যুজু মাফ করে তাহে আমার আল্লাহ মনো মাফ করছে না আল্লাহ মনো আমারে ক্ষমা করছে না দেখি আমার জীবনটা মাঝে এত আল্লাহ নিজেই যে আল্লাহ একটু লারা সারে দেয়
এটি আপনি বিলিভ করেন এটা আপনি বিলিভ করেন এটা বিশ্বাস করেন যে আপনি হয়তো মা মাফ করেছে কিন্তু আল্লাহ তো ক্ষমা করেনি
জি এটাই এটাই বিশ্বাস করি যে আল্লাহ হয়তো মাফ করে নাই যে একটা গজলে শুনি কিংবা মানুষের মুখে শুনি যে এই পৃথিবীর মধ্যে সবচাইতে আপন বেশি হচ্ছে মা মার সাথে খারাপ ব্যবহার হলে কুদাই সহে না মা বাবা মা বাবাকে দুঃখ দিলে জেতন চলে না এটাই মনে আমার হয়েছে আসলে আল্লাহ নিজেই সহ্য করছে না সহ্য না করে মনে আমার মানে জীবনে এগুলা ঘটতেছে আসলে আমি বলবো যে কেউ যেন আমার মতন মা বাবার সাথে মা কেন শুধু খালি মা কেন মা বাবা যারা বড়জন যারা আত্মীয় স্বজন যারা বড়জন আছে তাদের সাথে কারোর সাথে যেন ব্যবহার খারাপ না করে ভালো আচরণ করে তাহলে আমার মতন এরকম ভুল যেত কেউ না করে আমি এটা এইরকম ভুলটা করে আমি এখন আমার জীবনে অনেক পস্তাইতেছি অনেক ভুলের মাসুল দিতেছি আমার মনে হয়
প্রিয় শ্রোতা এই ছিল কাঞ্চনের জীবনের অপ্রিয় সত্য এই মুহূর্তে আমরা সরাসরি চলে যেতে চাই আমাদের অনুষ্ঠানটির যিনি মানসিক বিশেষজ্ঞ হিসেবে কাজ করে যাচ্ছেন সাইকিয়াট্রিস্ট ডক্টর তাজুল ইসলামের কাছে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর তিনি ডক্টর তাজুল ইসলাম কি বলবার আছে আপনার
মানসিক রুগী আমাদের কাছে যে চোখে আছে সেই মানসিক রুগীগুলি ক্ষেত্রে আমাদের অনেকেরই ভুল ধারণা থাকে এবং তাদের জীবনটা যেমন খুব হয়রানি দিতে দিয়ে যায় অবহেলা দিতে যায় তাদের পরিবাররাও নিয়ে দোকানটি নিতে পারে তারা সবাই অনেকে আছে যে আমার মেয়ে বা আমার ছেলে মানসিক রুগী টাকা নিয়ে চিকিৎসা করতেছি হয়তো ভালো হচ্ছে সেই তাকে কি দিয়ে দেওয়া যাবে অথবা দিয়ে দেওয়ার পরে কি অবস্থা হবে কাঞ্চনের কথা ঘটনাটা থেকে আমরা সেই একটা সৃষ্টি পাচ্ছি যে তারা থেকে স্থাপন করে দেওয়া হয়েছে কিন্তু যখন সে বিয়ে করলো বাচ্চা থেকে নিতে পারলে যে তারা হোয়াইট মানুষ হয়ে গেছে সাধারণত যেটা হয় আমাদের দেশে মানসিক রুগীকে আমাদের দেশের মানুষ যেভাবে মানে ডিনার চোখে দেখে মানে খারাপ চোখে দেখে এটা কি যত মানে কোনোভাবেই এই দেশকে মানা যাবে না এটাকে ভালো করা যাবে না এরকম যে দেখতে দেখে এটা একদম ঠিক না শারীরিক রোগের যেমন চিকিৎসা আছে মানসিক রোগীরও খুব ভালো চিকিৎসা আছে কিন্তু মানসিক রোগীদের ব্যাপারে আমাদের একটা অবহেলা এবং ঘৃণা দৃষ্টি আছে বা একজনের অন্যরকমের দৃষ্টিভঙ্গি যেটা আমাদেরকে আমার মনে হয় সমাজের মানুষকে একটু বদলাতে হবে। আর কাঞ্চনকে আমি ধন্যবাদও দিচ্ছি যে সে তার বয়সে পর্যন্ত রেখেছে, সে নিজে ভাবতেছে যে আমার জন্য তো এরকম হতে পারছে, এই দৃষ্টিভঙ্গি থাকা ভালো। কাঞ্চনের মায়েরও ফিরে থাকার উচিত, মানে যারা অনুষ্ঠানটা শুনছেন তাদের প্রথমটা বলতেছি মানুষের রোগী মানি এই নয় যে সে তার কাজ করতে পারবে না, চাকরি করতে পারবে না, সে বউ হইতে পারবে না, বা সামনে হতে পারবে না। আমি কাঞ্চন সারাটা কথা বলি, তোমার মার সঙ্গে তুমি যেটা করেছো সেটা হতে পারে, এটা অনেক সময় হয়ে যায়, এটার কারণে যে তোমার এই যে এখন পিছিয়ে দেখা এইটা আমরা সবগুলো ভুল ধারে না, এটা ঠিক মায়ের সঙ্গে যদি তুমি খারাপ আসেন তো এটা তো মার কাছে ক্ষমা চাবা, কিন্তু এই কারণে তুমি তোমার পিঠে দেখা উচিত না, তোমার পিঠে দেখারও একটা কারণ আছে, আমি সেই কারণে চিকিৎসা আছে, তুমি পিঠের চিকিৎসা নাও। আমি সবাইকে অনুরোধ করবো যে কাঞ্চন সহ যে মানুষের রোগী হলেই তাকে বিয়ে করা যাবে না, অথবা তাকে নিয়ে সংসার করা যাবে না, অথবা মানুষের রোগ একেবারেই চিকিৎসাটির জন্য তারা ভালো হয় না, এই ধরনের জন্য সবাই মাথা থেকে সরিয়ে দেয়। শারীরিক রোগের মতোই মানুষের রোগকে দেখতে হবে। কাঞ্চনকে আবারও বলতেছি তুমি তোমার ওয়াইফ তুমি আমাদের কাছে আছে, তাকে আমরা চিকিৎসা দিব, আমি তোমারও যে ব্যাটা কিছু ব্যাপার সেটাও চিকিৎসা দিতে নাও, এবং মার সঙ্গে তুমি একটা সমঝোতা করার চেষ্টা করো, তোমার ওয়াইফ যখন মানসিকভাবে চিকিৎসা করে ভালো হয়ে যাবে তখন আশা করা যায় তুমি মাও তোমার ওয়াইফকে গ্রহণ করে নেবে।
অনেক অনেক ধন্যবাদ ডক্টর তাজুল ইসলাম,
আপনাদের সকলকে ধন্যবাদ।
প্রিয় শ্রোতা, বেশ কিছু টেক্সট পড়তে চাই যারা এতক্ষণ ফেসবুকে বিভিন্নভাবে মন্তব্য করেছেন ওকে নিয়ে, মানে কাঞ্চনকে নিয়ে। নজরুল চট্টগ্রাম থেকে লিখেছে, ভাই আমি কাঞ্চনের জীবনের বড় কোনো অপরাধ খুঁজে পেলাম না, তারপরও মায়ের সাথে ঘৃণ্য ব্যবহার করার জন্য সে স্বীকার করেছে, ক্ষমা প্রার্থনা করেছে বলে ধন্যবাদ জানাচ্ছি। শিলা ফার্মগেট থেকে, কাঞ্চনকে ভালো মনের মানুষ বলেই মনে হচ্ছে, এ কারণেই পারিবারিক অপরাধকেও সে আসলে বড় মনে করে এখানে কনফেস করতে এসছেন। মেহেদি কিবরিয়া ভাইয়ার স্টোরিটা খুব সুন্দর, তবে ওর জীবন অপরাধের চাইতে জীবন যুদ্ধটাই বেশি। নুসরাত, কাঞ্চনের জীবনটা সত্যি অনেক কঠিন, ওর মা এবং সৃষ্টিকর্তা যেন ক্ষমা করে দেন। সুজন লিখেছে, ভাইয়া জেবিএসবিতে আরো দুর্ধর্ষ স্টোরি চাই। দেখুন, আপনি হয়তো এন্টারটেইনের জায়গা থেকে বলেছেন, কিন্তু আমাদের এই অনুষ্ঠানটার মোটো হচ্ছে ছোট ছোট অপরাধ কিংবা বড় অপরাধ যাই হোক না কেন, অপরাধ কিন্তু অপরাধ। একটা অপরাধ আপনাকে প্রাশ্চিত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেবে, একটা অপরাধ আপনার পুরো জীবনকে নষ্ট করে দিতে পারে। যারা অপরাধ করেন তারা এখানে এসে কনফেস করেন। আজকে হয়তো সেই রকম মানে একেবারে রগরগা মারমার কারকাট স্টোরি আপনি হয়তো শুনতে পাননি, কিন্তু তারপরও আমরা বলবো যে অপরাধটি কাঞ্চন তার মায়ের সঙ্গে করেছে সে অপরাধের জায়গাটিতে নিজেকে একবার কল্পনা করে দেখুন, আপনি কি করতে চান এমন অপরাধ? যদি করতে না চান তাহলে আমরা বলবো যাহা বলিব সত্য বলিব সাকসেস। আমরা এই এই জিনিসটাকেই বারবার নক করতে চাই আমাদের যাহা বলিব সত্য বলিব থেকে। প্রিয় শ্রোতা, আজকের মতো আমরা শেষ করছি, আজকের মতো পর্দা নামছে রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব। তবে তার আগে আমরা এই সপ্তাহে যিনি আমাদেরকে চিঠি বা মেইল পাঠিয়েছেন সেই চিঠি এবং মেইলটি আমরা শুনবো মঞ্জুরের কাছ থেকে, তারপর আমরা বিদায় নেব। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
আমি সোহাগ, ঢাকা থেকে লিখছি। আমি বর্তমানে একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। আমি যখন SSC পরীক্ষায় অংশ নেওয়ার জন্য টেস্ট পরীক্ষা দিচ্ছিলাম তখন আমার পেছনে বসা বন্ধুটি আমার কাছে কয়েকটি প্রশ্নের উত্তর জানতে চেয়েছিল। আমি ওকে সঠিক উত্তর না বলে ভুল উত্তর বলে দিয়েছিলাম। পরে ওই বন্ধুটি টেস্ট পরীক্ষায় ফেল করে এবং SSC পরীক্ষায় অংশ নিতে পারেনি। আমার কারণে ওর একটি বছর নষ্ট হয়ে যায়। এ বিষয়টি যখনই মনে পড়ে তখনই নিজেকে খুব অপরাধী মনে হয়। আমি আমার ওই বন্ধুর কাছে ক্ষমা চাচ্ছি আর সবাইকে অনুরোধ করছি আমার মতো অপরাধ কেউ যেন আর না করে।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। ধন্যবাদ আপনাকে উপলব্ধির জন্য, ধন্যবাদ মঞ্জুরকে পড়ে শোনানোর জন্য, এবং ধন্যবাদ লাখ লাখ শ্রোতা যারা এই মুহূর্তে কান পেতে আছেন এবং এই অনুষ্ঠানটি শেষ করবার পরে যারা ঘুমোতে যাবেন, যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন এবং যারা জেগে থাকবেন দেশ এবং দেশের বাইরে থেকে, যারা এতক্ষণ আর জে কিবরিয়া এবং ABC রেডিওর সাথে ছিলেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। আগামী রবিবার ঠিক রাত 12টায় আমি আর জে কিবরিয়া আবারও আপনার দরজায় কড়া নাড়ব আরও একজন বন্ধুকে নিয়ে, যিনি তার নিজের জীবনের ভুল স্বীকার করে বলবেন তার মতো অপরাধ এবং ভুল যেন আর কেউ কখনো না করে। আপনি অনুষ্ঠানটি শুনে সেই শিক্ষাই নেবেন। সে পর্যন্ত শুভরাত্রি। ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে।
যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।